FM Haunted by Airedale。
শুনছেন সব সময় রেডিও ফুর্তি, ঘুরিতে সময় রাত 12:03 এবং আমি রাসেল আছি সাথে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই বছরের শেষ ভূত এফএমে। এবং একটু দেরি হয়ে গেল শুরু করতে আমাদের কিছু টেকনিক্যাল ঝামেলার জন্য, কিন্তু আমরা শেষ পর্যন্ত শুরু করতে পেরেছি, সেটাই সবচাইতে বড় কথা। এবং আশা করছি যে আমরা দেরিতে শুরু করার জন্য আপনারা আমাদের যে ত্রুটি, এই ত্রুটিটা ক্ষমা করবেন। যাই হোক, আজকে এই বছরের বলা যেতে পারে 2013, যে 2013 নিয়ে অনেক কথা হয়েছে এবং 2013 নিয়ে সবার কাছে, আমি আজকে সকালেও শুনছিলাম, অনেকেই বলছেন এই বছরটা যখন ঠিক চলে যাচ্ছে সেই মুহূর্তে সবাই বলছেন যে 2013 তেমন বেশি ভালো কাটেনি অনেকেরই। তো যাই হোক, এবং সেই 2013 অনেকের জন্য নাকি আনলাকি ছিল, সেই 2013-তেই আমরা ভূত এফএম এর জমজমাট কিছু প্রোগ্রাম করেছি। এবং আমাদের কাছে, আমি জানি না যে 13 সাথে আসলে এরকম কোন সম্পর্ক আছে কিনা, 13 সংখ্যাটার সাথে, এটা আপনারা আরো ভালো বলতে পারবেন। যাই হোক, আমার যেটা মনে হয় যে 2013 যেমনই যাক না কেন, 2014 যেটা আসছে সেটা যেন সবার ভালো যায় এবং সবাই যেন ঠিক মতো এই বছরটা যেভাবে চাচ্ছেন সেভাবে কাটাতে পারেন, সেটাই সবার কাছে, সবার সেটাই প্রত্যাশা থাকবে আর কি। আর আজকেও অলরেডি ঢাকাতে বেশ ঠান্ডা পড়ে গেছে এবং আপনারা জানেন যে আজকে মনে হয় সম্ভবত 13°C তাপমাত্রা ছিল। এবং এই ঠান্ডার সময়ে আশা করছি যে ভূত এফএম আপনাদের অনেক জমজমাট একটা ভূত এফএম এর একটা এপিসোড আপনাদের উপহার দিতে পারবো। যাই হোক, আমরা শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমাদের সাথে কমিউনিকেট করতে হলে আপনি যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাতে হবে 9840 নাম্বারে। যদি আমাদেরকে ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেসটি আপনি জেনে নিন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি আমাদের কাছে পাঠান। এবং আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই সেটা, আপনি যদি চান তাহলে আপনাকে ইনভাইট করা হবে। আপনি যদি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই তবে সেটা পড়ে শোনানো হবে। এবং শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি কি চাচ্ছেন। যারা দেশের বাইরে রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা আপনাদের ঘটনাগুলো সরাসরি আমাদের কাছে পাঠিয়ে দিন এবং রেকর্ডের মাধ্যমে, অর্থাৎ আপনারা মোবাইল ফোন বা আপনারা বিভিন্ন ডিভাইস আছে যেগুলো দিয়ে আপনারা রেকর্ড করতে পারেন, সেই ডিভাইস ব্যবহার করে আপনারা সেই রেকর্ড করে সেই ফাইলটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা সেটা যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি প্লে করব ভূত এফএম। আজকের এই এপিসোডটি, অর্থাৎ বছরের শেষ ভূত এফএম, 2013 সালের শেষ ভূত এফএম, সেই ভূত এফএমটি যদি আপনি আনফর্চুনেটলি মিস করে ফেলেন তাহলে আপনি এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ডায়াল করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান চাইলে সেখান থেকে আপনি সেটা শুনে ফেলতে পারবেন। আর যদি কেউ চান ভূত এফএম টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন তাহলে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি, স্পেস দিয়ে লিখতে হবে কোড নাম্বারটি, উইচ ইস 92125, এবং এসএমএস টি সেন্ড করে দিতে হবে 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার হয়ে যাবে। তো যাই হোক, 2013 সাল নিয়ে আপনার কেমন গেছে এবং এই বিষয়ে যদি আপনি কোনো কিছু শেয়ার করতে চান আমাদের সাথে, সেটা এসএমএস এর মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে অবশ্যই 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 শেয়ার করতে পারেন। আর আমি আজকে আমাদের মাঝে যে সমস্ত গেস্টরা উপস্থিত আছেন তাদের মধ্যে আমাদের কিছু নতুন কিছু পুরনো গেস্ট রয়েছেন। এবং একটা কথা, সেটা হচ্ছে দেশের কিছু ঘটনা রয়েছে, দেশের বাইরেরও কিছু ঘটনা আছে। আমরা জানি যে দেশের বাইরে থেকে বিভিন্ন আমাদের শ্রোতা রয়েছেন যারা দেশের বাইরে থেকে আমাদের এই ভূত এফএম শোনেন, এবং এই জন্য আমরা দেশের বাইরেরও বিভিন্ন ঘটনা, যে ঘটনাগুলো আমরা পেয়ে থাকি সেই ঘটনাগুলো প্লে করার চেষ্টা করি। তো যাই হোক, সেরকম কিছু ঘটনা রয়েছে, বিশেষ করে আমরা সৌদি আরবে যারা রয়েছেন তাদের জন্য আমাদের একজন বলতে পারেন আপনাদেরই প্রতিনিধি, অর্থাৎ আপনাদের ওখানে দীর্ঘদিন ছিলেন সেরকম একজন অতিথি কিন্তু এই মুহূর্তে স্টুডিওতে আছেন, যিনি একটু পরে তার ঘটনা শেয়ার করবেন। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে চেষ্টা আমাকে একটা ঘটনা মানে আপনাদের শোনাতে চাচ্ছি আমি, এবং সেই ঘটনাটি একজন আমাদের লিসেনার তিনি লিখে পাঠিয়েছেন, এবং তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবে আমি পড়ে শোনাবো। এবং এটিও একটু ভিন্ন ধর্মী ঘটনা, পাহাড়ি অঞ্চলের ঘটনা, এবং যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন তার নাম রতন চাকমা। সো আমি রতন চাকমার ঘটনাটি ঠিক তার মতো করেই পড়ে শোনাচ্ছি। লিখছেন রতন চাকমা। প্রিয় রাসেল ভাই, সালাম নিবেন, আশা রাখি ভালোই থাকবেন। আমি রতন চাকমা, এবং আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এটি। সে হল অভি চাকমা, অর্থাৎ অভি চাকমা। আমরা 2009 সালে রাঙামাটি সরকারি কলেজ থেকে HSC পরীক্ষা দিয়েছিলাম, আর এখন আমরা পড়াশোনার পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে একসাথে কর্মরত আছি। তাই আমাদের স্টুডিওতে এসে বলার মতো সময় সম্ভব হচ্ছে না, আর ভূত এফ এম এর কোন ঘটনা বা শো আমি মিস করি না। রাসেল ভাই, আমি যে ঘটনাটি লিখতে যাচ্ছি তা হল আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। যদিও সে কাউকে তার ঘটে যাওয়া ঘটনাগুলো কারোর সাথে শেয়ার করতে চায় না, আমি অনেক অনুরোধ করার পরে সে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার সাথে শেয়ার করতে রাজি হয়। আর সেই কথাগুলো মনে পড়লে তার এখনো ভয়ে গা শিউরে ওঠে, আর আমিও শুনে অনেক ভয় পেয়ে যাই। তখন থেকে সে এখনো রাত্রে একা ঘুমোতে পারে না। আমার ফ্রেন্ডের বাড়ি এমন এক জায়গায় যে রাঙামাটি শহর থেকে যা অনেক দূরে, একটি নিরবিচ্ছিন্ন এলাকায়, এবং সেখানে কোনো বিদ্যুতেরও ব্যবস্থা নেই। আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2007 সালে ঠিক বর্ষাকালের মাঝামাঝি সময়ে। তাদের বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে বিশাল পাহাড় রয়েছে। সেই পাহাড় থেকে একটি ঝর্ণার উৎপত্তি, আর সেই ঝর্ণা থেকে একটি ছড়া বা যেটাকে নদী বলা হয় সেই ছোট্ট নদী হয়ে বিশাল পাহাড়ের মাঝে দিয়ে বয়ে চলে গেছে। আর পার্বত্য অঞ্চলে যেদিকে যাওয়া যায় সেদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর সেই ছোট্ট ছড়া বা নদীতে প্রচুর পরিমাণে মাছ এবং কাঁকড়া পাওয়া যেত। সেই ছোট্ট ছড়াটি বা নদীটি এমন ছিল যা দিনের বেলায় পর্যন্ত অন্ধকার থাকত। সেখানে একার পক্ষে কারো কখনো যাওয়া সম্ভব ছিল না। আমার ফ্রেন্ডটা একদিন রাত 10টার দিকে তার আঙ্কেল সহ তারা সবাই পাঁচজন মিলে সেখানে মাছ এবং কাঁকড়া ধরতে যায়। পাঁচজনের দুটি বাঁশের লাকড়ির মশাল জ্বালিয়েছিল, এবং পাঁচজনের মধ্যে আমার ফ্রেন্ড ছিল একেবারেই মাঝখানে, সামনে একটা মশাল এবং পেছনে একটা তারা ওই ছড়ার অর্থাৎ নদীর শুরু থেকে মাছ এবং কাঁকড়া ধরা শুরু করল। তারা সবাই যত ভেতরের দিকে এগোচ্ছে ততই মাছ এবং কাঁকড়া বেশি পাচ্ছে আর দেখছে। সামনে এগোতে এগোতে ঠিক ঝর্ণার কাছাকাছি পৌঁছতেই সামনের মশালটি কে যেন একটা লাঠি দিয়ে জোরে নিভিয়ে দিল, আর পেছনের মশাল থেকে একটু ধরারও চেষ্টা করা হলে সেটি ঠিক সেটিও একইভাবে কোনটি মারা হয় এবং মশালটি নিভে যায়। তখন শুধুই অন্ধকার। তারপর তারা কোনো মতে ম্যাচের কাঠি দিয়ে মশালটা একটু জ্বালিয়ে তোলে। জ্বলতে শুরু করলে তাদের সামনে যা দেখতে পায় তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারপর তারা দেখতে পেল তাদের সামনে একটি বিশাল পাহাড় সমান মানুষ দাঁড়িয়ে আছে। তারা তখন সবাই চিৎকার করে উঠল এবং সামনে যা পায় তাই দিয়ে ওই মানুষটির দিকে ছুড়ে মারতে লাগল। তখন তারা একসময় খেয়াল করল যে তাদের সামনে আসলে কিছু নেই। তারা সবাই ভাবল যে আসলে কি দেখলাম। তখন তারা সেখানে দেরি না করে সেখান থেকে চলে এসে সবাই একেবারেই তাদের চাচার বাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে আমার ফ্রেন্ডের চাচার দরজায় নক করে খুলতে বলে। যখন তার চাচা দরজা খুলে দিল তখন সাথে সাথেই তার চাচার মেয়েটি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মেয়েটির বয়স তখন হবে আনুমানিক 5 থেকে 6 বছর। তখন ঠিক রাত 12টা। আমার ফ্রেন্ডটা একজন লোককে নিয়ে অর্থাৎ বৈদ্য বা কবিরাজ যাকে বলে তাকে আনতে গেল, এবং ঠিক আধা ঘন্টার পর মেয়েটির জ্ঞান ফিরল। তা প্রায় 40 মিনিট পর বৈদ্যকে নিয়ে আমার ফ্রেন্ড ফিরে আসে এবং এসে দেখে যে মেয়েটির চোখ প্রচণ্ড লাল গতিবেগে এবং সে সবার দিকে তাকিয়ে আছে। আমার ফ্রেন্ডের চাচা মেয়েটিকে কোলে নেয়ার জন্য একটু সামনে যায়। সামনে যেতে না যেতেই তখন সামনে যা পায় সে কোনো কিছু সবার মানে যা কিছু পায় সবার দিকে মেয়েটি সেটা ছুড়ে মারতে থাকে। তারপর তার মা একটু সামনে গিয়ে মেয়েটিকে ধরে এবং তার একার পক্ষে একটি পাঁচ ছয় বছরের মেয়েকে ধরে রাখা সম্ভব হচ্ছিল না। তখন বৈদ্যুতি মন্ত্রপাঠ শুরু করে দেয় এবং কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ে মেয়েটি। মেয়েটিকে তো ঘুমিয়ে পড়ে এবং তারপর বৈদ্যমশাই বলে যে মেয়েটির ভেতরে কিছু একটা ঢুকেছে, অস্বাভাবিক কিছু একটা ঢুকেছে এবং এখন তিনি মন্ত্রপাত করে সেই ভূতটি অর্থাৎ যা কিছু ঢুকেছে যে জিনিসটি সেটাকে তিনি তাড়িয়ে দিলেন। তারপর আমার ফ্রেন্ডরা রাত্রে সবাই যার যার বাড়িতে চলে যায়। তারপরে দিন ভালোই কাটছিল এবং তার প্রায় 15-20 দিন পরে আমার ফ্রেন্ড তাদের পাশের বাড়ির একটি ছেলেকে নিয়ে একটি একদিন সন্ধ্যাবেলায় দুজনে মিলে ঠিক ওই ঝর্ণার পাশে এক ধরনের টক জাতীয় ফলের গাছ ছিল সেখানে তারা ওই ফল আনতে যাচ্ছিল। যেতে যেতে তারা দেখে যে ঝর্ণা বা ছড়ার পানি নালার পাশে একটা সাপ। সাপটি এমন ছিল যে তারা ওই ধরনের সাপ আগে কখনো দেখেনি। সাপটি লম্বা ছিল ঠিক এক হাত সমান আর গায়ে ছিল ছিদ্র। সাপটি তাদেরকে ছোবল মারতে আসে এবং তারা দা আর লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলে। এটি পাথরের উপরে সেই সাপটিকে রেখে যায়। তারপর তারা সামনে যেতে থাকে এবং সামনে যেতে যেতে ভেতর থেকে কি যেন কার যেন কান্নার আওয়াজ আসতে থাকে। তারপর তারা সেটি তেমন কিছু মনে না করে সামনে এগুতে থাকে এবং তারপর এক সময় গাছের নিচে গিয়ে পৌঁছায়। তারা গাছ থেকে ফল ছিঁড়ছে আর ব্যাগে ঢুকাচ্ছে এবং যতই সন্ধ্যা বাড়ছে ততই কান্নার আওয়াজটি তাদের সামনে আসছে, কাছাকাছি আসছে। আর এমন এক সময়ে দেখা গেল কান্নার আওয়াজটি একেবারেই তাদের সামনে কিন্তু তারা কিছুই দেখতে পাচ্ছে না, শুধু কান্নার আওয়াজ। তারপর যা ঘটল তারা কল্পনাও করতে পারেনি। তাদের চারিদিকে বাঁশ গাছ শুধুই ঝাঁকুনি খাওয়া শুরু করল। তখন আমার ফ্রেন্ডটা প্রথমে তেমন একটা সিরিয়াসলি ভাবে নেয়নি, সিরিয়াসলি সেই ঘটনার ব্যাপারটা নেয়নি এবং তারপর সে চুপ করেছিল, যদি তার সাথে আসা ছেলেটি যদিও বেশ ভয় পেয়ে যায়। আর যখন দেখছে যে ঝাঁকুনি একেবারেই বেশি বেশি হয়ে যাচ্ছে তখন সে ভাবল ঘটনাটি আসলে স্বাভাবিক কোনো ঘটনা নয়। যখন দেখছে যে ঝাঁকুনি বেশি বাড়ছে তখন সে এটিকে বলল চলো আমরা চলে যাই। তারপরে তারা একটু সামনে পা বাড়াতেই যা দেখল তা দেখে তারা আসলেই আরো বেশি ঘাবড়ে গেল। তখন তাদের সামনে দিয়ে একজন লম্বা মহিলা সাদা শাড়ি পরা, চোখ যেন বিশাল বড় আর লাল টকটকে চুল প্রায় মাটিতে পড়েছিল সেই চুল তাদের সামনে দিয়ে চলে গেল। তারা শুধু দাঁড়িয়ে চেয়ে দেখল। তো যাই হোক, তারপরও তারা সেই পথ দিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো, যেহেতু একটাই রাস্তা। আস্তে আস্তে দেখে যে সেখানে তারা যেখানে তারা সাপটি মেরে পাথরের উপরে রেখে গিয়েছিল সেখানে সাপটি নেই এবং কোনো রক্তও সেখানে পড়ে নেই। তারপর তারা বাড়িতে চলে আসে। আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া এরকম আরো অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো ঘটেছে এবং তা আজ সব লিখে পাঠানো সম্ভব হচ্ছে না। আমি সময় হলে তা আবার লিখে পাঠাবো। এই ছিল রতন চাকমার ইমেল। রতন চাকমাকে আমি অনুরোধ করবো যে আপনার ঘটনাটি বেশ ভালো এবং আপনি যখন পরবর্তীতে ঘটনা লিখবেন তখন লেখার পরে আপনি নিজে কয়েকবার একটু পড়ে ফেলবেন, কারণ তাহলে সেন্টেন্সগুলো একটু ঠিক হবে। বাট এই ঘটনাটা অনেক বেশি ভালো। আমি চাই যে আপনি আরও বেশ কিছু ঘটনা পাঠান। আমাদের কাছে বেশ কিছু SMS চলে এসছে এবং আমরা দেখতে পাচ্ছি নিক্সন মধু আমাদেরকে SMS করছেন, সিনথিয়া শাহরিন এবং আমাদেরকে SMS করছেন, সিদ্দিক জুরাইন থেকে এবং আমাদেরকে SMS করেছেন, রাব্বানী তিনিও জুরাইন থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন সুস্মিতা বণিক, SMS করেছেন সেলিম গাজীপুর থেকে, কিন্নরী আমাদের SMS করেছেন, আমাদের আব্দুর রহিম মানিকগঞ্জ থেকে, মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন, সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও আমাদের SMS করেছেন MD সমীর বাগেরহাট থেকে এবং আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি আচ্ছা নাম লেখেননি সুতরাং আমি SMSটি পড়তে পারলাম না, আমাদেরকে পরের জন্যও নাম লেখেননি, আগে জায়গার নাম লিখেছেন আমি পড়তে পারলাম না। শিপন খান আমাদের SMS করেছেন রাজশাহী বাঘা থেকে, ফাইজা আমাদের SMS করেছেন সিলেট থেকে এবং আমাদেরকে SMS করেছেন সাথী খুলনা থেকে, নুরুল ইসলাম আমাদের SMS করেছেন জামালপুর থেকে, রাহাত আমাদের SMS করেছেন ভালুকা থেকে, মফিদুল ইসলাম রবিন ময়মনসিং থেকে, শিহাব হবিগঞ্জ থেকে আমাদেরকে এছাড়াও SMS করেছেন, দেখতে পাচ্ছি রত্না কাদের গঞ্জ থেকে, আমাদেরকে মোস্তাক বেলি রোড থেকে SMS করেছেন, রনি চিটাগং থেকে, শাহিন জাহিদ জয়ন আচ্ছা এটার নামটা পড়তে পারলাম না, মাসুক আমাদের SMS করেছেন, আমাদেরকে ইভানা SMS করেছেন, রাহা সুদীপ শরীফুল সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনকে টাইপ করুন ফুর্তি FOO ORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যেহেতু একটু দেরি করে শুরু করেছি, সুতরাং কোনো কথা না বাড়িয়ে আমাকে ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে এবং বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের সাথে। থাকুন স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় ভিডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12:22। আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং বছরের শেষ ভূত এফএমে, 2013-র শেষ ভূত এফএমে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি এখন পর্যন্ত যতদূর পর্যন্ত আমরা আসলাম আপনাদের কাছে ভালোই লেগেছে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে এবং তা আমি শুরুতে আপনার নামটা বলে আপনার ঘটনায় চলে যাচ্ছি।
ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। আমি প্রথম যে ঘটনাটি শেয়ার করছি এটা আমি আমার ছোট ভাই হাফেজ ওলিউল্লাহ ওর মুখ থেকে শুনি। তো ঘটনাটা ওর মুখ থেকে শোনার পর আমার তেমন একটা বিশ্বাস হচ্ছিল না। তারপর ঘটনাটি যার সাথে ঘটে আমি তার সঙ্গে গিয়ে পার্সোনালি দেখা করি এবং তার মুখ থেকেও ঘটনাটি আরেকবার শুনি। তো যখন উনি আমাকে ঘটনা বলতেছিলেন, তো উনি আমাকে ওনার গায়ের বিভিন্ন নখের আচরণে চলে যাই। ঘটনাটি আজ থেকে প্রায় 60 or 65 years ago এবং এই ঘটনাটি ঘটে নোয়াখালী জেলার কোন একটি জায়গায়। তো ঘটনাটি প্রথম শুরু হয় ওনার বাবার দ্বারা। তো আমি যার ঘটনাটি বলছি তার নাম হচ্ছে আব্দুর রহমান। তো ঘটনাটি উনি যেরকম করে বলছে আমি ঠিক ওরকম করে বলি। তো ওনাদের যে পরিবারটা ছিল, ওনারা যৌথ পরিবার ছিলেন। ওনার আব্দুর রহমান যিনি, উনি তখনও জন্ম হয়নি ওনার। তো প্রথম ঘটনা শুরু হয় ওনার বাবার, ওনার বাবাকে দিয়ে। তো ওনার বাবা পেশা ছিল, উনি বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন। তো দ্যাটস ওয়াই উনি বেশিরভাগ সময় বাসায় থাকতেন না। তো ওনাদের বাসাটা বিশাল বড় ছিল এবং বাসায় একটা বিশাল বড় একটা তেঁতুল গাছ ছিল। তো ঘটনাগুলো সম্পূর্ণ ওই গাছটাকে কেন্দ্রিক। তো ওই গাছটাকে নিয়ে ওই গ্রামের এবং ওই বাসায় অনেকে অনেক অদ্ভুত জিনিস দেখেছে। যেমন তার মধ্যে কিছু ঘটনা হয়েছে যে অনেক সময় অনেকে দেখতো যে গাছটার নিচে একজন লোক এসে বসে আছে, তো কারোর সাথে কোনো কথা বলতেছে না, আবার হঠাৎ করে সেখান থেকে উঠে চলে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে পরবর্তী দিন সে আবার একই সময় আসছে বা কখনো একটু পরে আসছে, ওই গাছটার সামনে সে বসে থাকতো। তো এরকম অনেক অদ্ভুত জিনিস দেখার পর ওনার আব্দুর রহমান যিনি, ওনার দাদা দাদি, ওনারা ডিসিশন নেয় যে গাছটা কেটে ফেলবে। আর তখন আব্দুর রহমান যিনি, ওনার বাবা বাসায় ছিলেন, তখন ওনাকে বলা হয় গাছটা কাটার জন্য। তখন আব্দুর রহমান যিনি, ওনার বাবা আর ওনার চাচা দুজনে মিলে গাছটা কাটার জন্য রাজি হয় এবং ওনারা যথারীতি গাছ কাটা শুরু করেন। তো গাছটা কাটার একটা পর্যায়ে ওনারা দুইজন লক্ষ্য করলেন যে গাছের ভিতর থেকে মানে লালচে এক ধরনের মানে লিকুইডের মতো বেরোচ্ছে। তো এটা দেখার পর বাসা সবাই এসে এটা দেখে। তো দেখার পর তারপরও ওনারা গাছটা কাটা মানে গাছ কাটতেই থাকেন। তো একটা সময় আব্দুর রহমান যিনি, ওনার চাচার গায়ে একটা গরম একটা বাতাস ওনার গায়ে লাগে। তো খুব ওনার কাছে খুব অস্বাভাবিক লাগতেছিল। তো দেন উনি তখন আর গাছ না কেটে উনি বাসায় চলে যান, কিন্তু আব্দুর রহমানের বাবা যিনি উনি গাছ কাটতেই থাকেন এবং উনি গাছ কাটা শেষ করে বাসায় চলে আসেন। তো এরকম গাছ কাটার পর প্রায় সপ্তাহখানেক পার হয়ে যায়। তো এর মধ্যে যার ঘটনা আব্দুর রহমান, উনি জন্ম হয়। তো উনি জন্ম হওয়ার 2-3 দিন পর এমন ছিল, গাছটা ছিল আব্দুর রহমান যিনি ওনাদের ঘরটা ঠিক বরাবর, ওনাদের রুম থেকে গাছটা যেখানে ছিল সেখানটা দেখা যেত। তো উনি জন্ম হওয়ার পর উইয়ার্ড ব্যাপার ছিল যে ছোট একটা বেবি যখন থাকে তখন তার দিকে তালি বা বাবু বলে ডাকলে কিন্তু সবগুলো বেবি রেসপন্স করে। বাট আব্দুর রহমান যিনি, উনি কারো কোনো কথায় কোনো রেসপন্স করতো না এবং উনি ঘর থেকে ওই গাছটা যেখানটা ছিল সেখানটায় তাকিয়ে থাকতো। এবং ওনাকে যখন ওনার দাদি বা ওনার মা কোলে নিয়ে উঠানে বসতো, তো উনি ওই দিকটায় তাকিয়ে থাকতো এবং কারো কোনো কথায় কোনো রেসপন্স করতো না। খুব অস্বাভাবিক ছিল। তো এটা দেখার পর তো এরকম দুই একদিন যায়। তো দুই একদিন যাওয়ার পর ওনার আব্দুর রহমানের আব্বা আম্মা একদিন ওনাকে নিয়ে শুয়েছিলেন রুমে। তো রাতে আব্দুর রহমানের যে বাবা ছিলেন উনি টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে উঠেন এবং উনি ঘুম থেকে উঠে যেটা দেখেন সেটা হচ্ছিল যে আব্দুর রহমানের আম্মা ওনার বাম পাশে এবং মাঝখানে আব্দুর রহমান যিনি তিনি শুয়েছিলেন। কিন্তু উনি ঘুম থেকে উঠে দেখলেন যে ওনার এক সপ্তাহ হয়েছে যে বেবিটা হয়েছে সেই বেবিটা রুমে নেই। এবং রুমে নেই মানে উনি ভাবছেন তখন হয়তো বা খাটের থেকে পড়ে গেছে। তো উনি খুব ভয় পেয়ে যায়, তখন উনি খাটের নিচে দেখে যে না উনার বেবি তো কোনো ঘরের কোথাও নেই। তো আগেরকার দিনে এখনো গ্রাম দেশের দরজায় খিল দেওয়া হয়, তো উনি দরজার খিল খুলে উনি রুম থেকে বের হয়ে সবাইকে বলেন যে ওনার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। তো এর মধ্যে বাসায় তো সবাই সজাগ ঘুম থেকে উঠে যায় এবং ওনার বাচ্চাকে খুঁজতে থাকে। তো বাসার তো খোঁজাখুঁজির একটা পর্যায়ে আব্দুর রহমানের চাচা উনাকে আবিষ্কার করে, উনারা যে গাছটা কেটেছে সপ্তাহ দুয়েক আগে সেই গাছের সামনে উনি শুয়ে আছেন। তো তাকে সেখান থেকে সবাই মিলে তাকে সেখান থেকে নিয়ে আসা হয় বাচ্চাটাকে ঘরে। তো ঘরে আনানোর পর তার পরের দিন তাদের পার্শ্ববর্তী একটা গ্রামের একজন দরবেশ টাইপের একজন লোক ছিলেন যিনি কবিরাজির কাজ করতেন, তো উনাকে খবর দেওয়া হয়। তো উনি আসার পর উনি সমস্ত ঘটনা শুনেন ওনাদের বাসার। তো উনি শোনার পর বলেন যে আপনাদের বাসাটা তো বন্ধ করে দিতে হবে, আপনাদের বাসায় একটা খারাপ জিনিস আছে। তো এটা বলার পর উনি ওনাদেরকে বলে, আব্দুর রহমানের বাবাকে বলে যে আপনারা আমাকে 5 টুকরো লাল কাপড় আর 5টা খুঁটি এনে দেন। তো যথারীতি ওনার কথা অনুযায়ী 5 টুকরো লাল কাপড় দেওয়া হয় এবং 5টা খুঁটি দেওয়া হয়। তো উনি ওই কাপড়গুলোতে বক্স আকারে কিছু লিখে বাসার চার কোনায় 4টা এবং ঠিক বাসার মাঝখানে গাছটা যেখানটায় ছিল ঠিক ওই দিকটায় 1টা পুঁতে দেয়। তো টোটাল উনি বাসাটা বন্ধ করে দেয় এবং দিয়ে বলে যে আর কোনো সমস্যা হবে না এখন থেকে। তো ঠিক এই ঘটনাটার সপ্তাহ 2-3 বা মাসখানেকের মতো হবে, পরে আব্দুর রহমানকে নিয়ে উনার মা আর উনার বাবা আব্দুর রহমান মিয়ার নানু বাসা যায় বেড়াতে। তো সেখানে গিয়ে ওনারা ছিল সপ্তাহখানেকের মতো, ছিল খুব ভালো। তো সেখানে গিয়ে ওনার সাথে আবার একটা ঘটনা ঘটে। একদিন রাতে আব্দুর রহমানের আম্মু ঘুম ভেঙে যাওয়ার পর উনি দেখলেন যে ওনার যে বেবিটা যার বয়স মাস দেড়েক হবে, উনি তো মাস দেড়েক বয়সের বাচ্চার কিন্তু রাসেল ভাই উঠে বসার কথা না। তো উনার আম্মা দেখলেন যে উনার বেবি খাটে বসা এবং ঠিক তার সামনে একটি কালো রঙের একটি বিড়াল তার বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। এবং এটা দেখে আব্দুর রহমানের মা খুব ভয় পেয়ে সে বিড়ালটাকে ধাক্কা দিয়ে খাটের থেকে ফেলে দেয় এবং ফেলে দেওয়ার পর উনি সবাইকে ঘটনাটা বলে। তো এই ঘটনা সেই দিন রাতে ঘটার পর তারা পরবর্তী দিন তারা আবার তাদের নিজেদের বাসায় চলে আসে। তো আসার পর সেই কবিরাজকে আবারও খবর দেওয়া হয় এবং সেই কবিরাজ এসে সম্পূর্ণ ঘটনাটা শোনার পর বলে যে আপনার ছেলে তো প্রজেস্ট, তো আমি ওকে একটা তাবিজ দিয়ে দিচ্ছি এবং এই তাবিজটা ওকে সবসময় পরা রাখবেন গলায়। তো যথারীতি তাকে সেই তাবিজটা দিয়ে দেওয়া হয়। তো এরপরে ওনার সাথে আর তেমন কোনো প্রবলেম হয় না। ঠিক তার 7 কি 8 বছর পর ওনাদের বাসার যে মানে টয়লেটটা ছিল আগের পুরনো, তো সেটা তারা ভেঙে নতুন করে একটি টয়লেট করে এবং তারা নতুন টয়লেটটি করার সময় তারা ভুলে গিয়েছিল যে বাসার চার কোনায় যে 4টা বাদ দেওয়া ছিল এবং ওনারা আনফর্চুনেটলি বাসার যে কোনো একটা কোনা কর্নারে সেই বানটার উপর তারা টয়লেট নির্মাণ করেন এবং তখন অটোমেটিকলি বাসাটা যে বদ্ধ করা হয়েছিল খারাপ জিনিসের আক্রমণ থেকে তখন সেটা ভেঙে যায়। তো টয়লেট তৈরি করার পর তারা যথারীতি ব্যবহার করতেছে আর আব্দুর রহমানের সাথে তেমন কোনো ঘটনা ঘটছে না। তো তার ঠিক মাসখানেক পর ওই আব্দুর রহমান যিনি উনার হাত থেকে সেই তাবিজটা ছিঁড়ে যায়। তো উনি যেহেতু ছোট মানুষ ছিলেন তো উনি আর ভয়ে উনার আম্মুকে বলেনি যে ব্যাপারটা যে ওনার হাত থেকে তাবিজটা ছিঁড়ে গেছে। তো একদিন রাতের ঘটনা, তখন উনি টয়লেটে যাওয়ার জন্য উঠেন এবং ঘুম থেকে উঠার পর তার আম্মুকে বলেন তার সাথে টয়লেটে যাওয়ার জন্য। উনার আম্মু উনাকে যথারীতি রুম থেকে বের করে টয়লেটে নিয়ে যান। তো উনি টয়লেটে ঢুকার পর উনার আম্মু বাইরে দাঁড়িয়ে ছিলেন। তো এরকম উনি দাঁড়িয়ে থেকে প্রায় 20-25 মিনিট হয়ে গেছে কিন্তু ভেতর থেকে উনি কোনো শব্দ পাচ্ছেন না বা কোনো রেসপন্স পাচ্ছেন না। তখন উনি দরজায় টোকা দিয়ে বলেন যে এত তোমার এত দেরি হচ্ছে কেন, তুমি বের হও। তখন উনি এরকম করার পরও কোনো রেসপন্স পাচ্ছিলেন না। ঠিক তার 10-15 মিনিটের মাথায় উনি দরজাটা খুলেন। তো দরজা খুলে আব্দুর রহমানের আম্মু যেটা দেখেন যে সেটা হচ্ছিল উনার ছেলে টয়লেটের ভিতরে নেই এবং টয়লেটের যে অপোজিটে যে দেয়ালটা ছিল রাসেল ভাই সেই দেয়ালটা মাঝখান থেকে ভাঙা এবং মানে জাস্ট ভাঙা দেখে মনে হচ্ছে যে কেউ ভেঙেছে দেয়ালটাকে। তো এটা দেখে উনি সেখানে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। তখন বাসায় সবাই এসে তাকে ধরে রুমে নিয়ে যায়। ততক্ষণে কারো মাথায় ছিল না যে কি ঘটেছে এখানে এবং আব্দুর রহমান কোথায়, এরকম কিছু কারো মাথায় ছিল না। তখন উনার যখন সেন্স ফিরে তখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে তুমি ওখানে কি করতেছিলে। তখন উনি সবাইকে ঘটনাটা খুলে বলেন যে আমি এরকম ওকে টয়লেটে নিয়ে গেছি, তারপর কোনো রেসপন্স না পেয়ে যখন আমি দরজা খুলি তখন দেখি সে বাথরুমে নেই। তো তখন তো রাসেল ভাই তাকে পুরো বাসা খোঁজা শুরু হয়, তাকে বাসার কোথাও পাওয়া যাচ্ছিল না। তো একটা সময় আব্দুর রহমানের যে দাদা ছিলেন উনি তাকে তাদের বাসার পশ্চিম দিকে একটা বাঁশঝাড় ছিল সেখানে তাকে আবিষ্কার করে এবং সে তাকে আবিষ্কার করে এই অবস্থায় যে সে বাকরুদ্ধ হয়ে বসে আছে এবং তার গা থেকে ব্লিডিং হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে এবং সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো কথা বলতেছে না। তখন তাকে সেখান থেকে ধরে রুমে আনা হয়। আবারও সেই কবিরাজকে খবর দেওয়া হয়। কবিরাজ এসে কিছু দোয়া পরে তার চোখে যখন হাত বোলায় তখন তার চোখের পাতা দুটো লেগে যায়। তার সেন্স ফেরার পর তাকে সেই কবিরাজ জিজ্ঞেস করে যে কি হয়েছিল, এবং তখন তারা লক্ষ্য করে যে তার হাতে ওই তাবিজটা ছিল না। তখন তারা আব্দুর রহমান, যিনি তার মুখ থেকে ঘটনাটা শুনেন, এরকম যে উনি বলল যে আমি শুধু এতটুকু মনে করতে পারতেছি যে দুইটা হাতের মতো এসে অনেক বড় বড় নখ ছিল, আমাকে ধরে জাস্ট টেনে বাসঝাড়টার দিকে নিয়ে গেছে, এবং সেখানে যাওয়ার পর আমি দেখলাম লম্বা একটা মহিলার মতো একজন দাঁড়ায় আছে, কিন্তু ওনার মাথাটা আমার দিকে, এবং উনি তাকে অনবরত নখ দিয়ে আসর দিতেছিল তার গায়ে বিভিন্ন জায়গায়, এবং এতটুকুই ওনার মনে আছে। তো রাসেল ভাই, এই ঘটনা ঘটার বেশ কিছুদিন পর অনেকদিন সময় চলে যায়, ওনাকে আবার নতুন করে তাবিজ দেওয়া হয়, উনি ঢাকায় চলে আসেন। তো ঢাকায় চলে আসার পর আমাদের কামরাঙ্গীরই একজন খুব নাম করা হুজুর আছে, উনার কাছে যায়। কিন্তু এতদিন ওনার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, এবং উনি ওনার সাথে সবচেয়ে উইয়ার্ড ব্যাপার ছিল, উনি যখন ওনার কাছে দেখা করতে যায় ওনার এই প্রবলেমটার সম্পর্কে, তখন ওই যে লোকটা ছিলেন উনি খুবই পরহেজগার একজন ব্যক্তি, আমাদের কামরাঙ্গীর সবাই ছিলেন। তো উনি তাকে দেখেই বলে দেয় যে তুমি তো অনেকদিন যাবৎ ওর সাথে আসো, আর কতদিন থাকবা। তখন এটা শোনার পর উনি শিওর হয়ে যায় যে না, এই লোকটা সবকিছু জানে। তখন উনি আর ওনাকে কি ঘটনা বলবে, উনি ওনাকে বলে দেয় যার কাছে উনি গেছেন যে তোমার সাথে এই ঘটনা ঘটছে। তখন ওনার কাছ থেকে তদবির চাওয়া হয় যে এটাকে তাড়ানোর জন্য, কিন্তু রাসেল ভাই ওনাকে এই যে এখনবার এখন উনি যার কাছে গেছেন ইনি ওনাকে বলে যে তোমার কাছে যে জিনিসটা আছে এই জিনিসটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু একে তাড়াতে আমি পারবো না, তুমি মরার আগ পর্যন্ত এ তোমার সাথেই থাকবে। এবং সেম কথাটা রাসেল ভাই যে ওনাকে ওনাদের গ্রামের কবিরা যিনি উনিও সেম কথাই বলেছিলেন, এবং উনি আমাকে দেখাচ্ছিলেন ওনার গায়ের বিভিন্ন জায়গায় যে নখের আঁচড়গুলো ছিল।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। আপাতত কিছু SMS যাই, এবং আমাদের কাছে দেখতে পাচ্ছি জিকু SMS করেছেন, এবং তিনি SMS করেছেন কমলাপুর থেকে, লিখেছেন যে 2013 সাল তো শেষ হয়ে যাচ্ছে, এবং তিনি বলছেন যে এটা খুব একটা মানে খারাপ এবং দুঃখের বছর ছিল তার জন্য, এবং অনেক আনলাকি একটা বছর ছিল। অনেকে এই কথাটা বলছেন 2013 নিয়ে। আমি জানি না যে আপনাদের মধ্যে মানে বেশিরভাগ মানুষই 2013 নিয়ে এরকম কোন ধারণা বা এরকম কোন ব্যাপার আছে কিনা। রূপম SK বাগেরহাট থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলেছেন যে মেলটা ভালো লাগলো, আশা করি পরে ঘটনাগুলো ভালো লাগবে। আমি জানি না আপনাদের কেমন লাগছে, অবশ্যই আমাদের জানাবেন SMS এর মাধ্যমে। সাব্বির তারপরে তিনি লিখেছেন রাজাবাড়ি থেকে তুরাগ ঢাকা, তিনি একা ভূত FM শুনছেন, এবং তার মাথার কাছে বাথরুম তাই ভয় বেশি করছে। সুপ্তি আমাদের SMS করে জানিয়েছেন হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স, জামালপুর থেকে SMS টি পাঠিয়েছেন। অহিদা আমাদের SMS করেছেন, এবং অহিদা আমাদের SMS করে লিখেছেন ঢাকা থেকে যে রাসেল ভাই আই লাভ ভূত FM লাইভ, লিখেছেন যে আমি আমার আব্বু আম্মু আর ছোট ভাই মিলে ভূত FM শুনছি, আজকের ভূত FM অনেক জোস হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি আলম আমাদের SMS করেছেন শিয়ামগঞ্জ থেকে, আমাদের SMS করেছেন ঈশিতা ইরিনা ইভানা বরিশাল থেকে, সেকেন্ড ঘটনার তার কাছে ভয় লেগেছে আমাদেরকে। এছাড়াও দেখছি তানহা SMS করেছেন আমাদেরকে আহাদুল জিগাতলা থেকে। এছাড়াও রিমু টঙ্গি থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন দ্য স্টোরি ওয়াজ অসম, হ্যাপি নিউ ইয়ার। আমাদের তসবির SMS করেছেন ময়মনসিং থেকে, নতুন বছর ভালো থাকো জানিয়েছেন সবাইকে। এছাড়াও আমাদের অ্যামেজিং ইয়াসিন জানিয়েছেন স্টোরিটা জোস ভয়ঙ্কর ছিল, এবং ইটস মাই ফার্স্ট SMS, আমি আপনার প্রথম SMS টি পড়ে ফেলেছি। আমাদের সজীব SMS করেছেন আমাদেরকে, সাকিব SMS করেছেন লিকু, এছাড়াও রায়হান আমাদের SMS করেছেন আমাদেরকে, জিসান এবং অশ্রু রেগুলার SMS করেন তারা, শরীফ শিমু ময়মনসিং থেকে SMS করেছেন, ডলার আমাদের SMS করেছেন কামরাঙ্গীর চর থেকে, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি এজাজ SMS করেছেন, আমাদের DJ, এছাড়াও ইথিকা আমাদের SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি SR সবুজ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি চান যে আপনি আমাদের ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাবেন, তাহলে যেটা করতে হবে আমাদের ইমেইল করতে হবে, আমাদের অ্যাড্রেসটি মনে রাখতে হবে, আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ভূত FM @ রেডিও ফুর্তি .fm which is BHWTFM @ RADIO FORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে আপনার ঘটনাটি লিখে পাঠান। আরো একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, কারণ এরপরে যে ঘটনাটা আছে সেই ঘটনাটা বেশ বড়, সুতরাং আমরা একটা ব্রেকটা নিয়ে নিই, তাহলে খুব ভালো মতন আমরা পরের ঘটনাটা শুনতে পারব। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ফুর্তি।
সময়ের ভিডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12:42। আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছেন অতিথিরা, এবং কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি অতিথির কাছে। নতুন একজন অতিথি আমাদের এখানে এসেছেন এবং যার কথা বলছিলাম আমরা, যে তিনি এসেছেন সৌদি আরবে, দীর্ঘদিন তিনি ছিলেন। আপনার নামটা একটু জানতে চাচ্ছি।
ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি হিমু গ্যান্ড্রিয়া থেকে। তো সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমি তো আমি 2007 সৌদিতে গিয়েছিলাম। তো সেখানে সেপ্টেম্বরে গিয়েছিলাম। তো এটা লাইফে ফার্স্ট আমার। তো প্রথমে সৌদিতে যাওয়ার পর আমি সেখানে হায়াল নামক একটি জায়গায় প্রথমে গিয়েছিলাম। তো সেখানে ছিলাম আনুমানিক 15 দিন। তো 15 দিনের ভিতরে প্রথমে 3-4 দিন এভাবে চলে যাচ্ছিল। তো পাঁচ দিনের সময় তো আমি যার কাছে গিয়েছিলাম, সে ওখানে রাতে কাজ করত। তো সে বিভিন্ন জায়গায় ঢিসের কাজ করত। তো হঠাৎ একদিন রাতে, 5-6 দিন পরে, হঠাৎ একদিন রাতে ফোন আসলো এক হসপিটাল থেকে। এক মহিলা বলল তাকে যে তার ঢিস নষ্ট, তো তাকে যেতে হবে এখন ঠিক করার জন্য। তো উনি গাড়ি নিয়ে বের হলো, আমাকে বললো যে চলো যাই, ঘুরে আসি, নতুন আসছ। তো তার সাথে গেলাম। তো কথা বলতে 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 তো মরুভূমির একটা রোডে, আমি হাইলের শহর থেকে 80 কিলোমিটার ভিতরে। তো সেখানে মরুভূমি এলাকা, তো সেখানে পাহাড় বেশিরভাগ থাকে, বড় বড় পাহাড় পাথরের। তো রাস্তা থেকে আমি যখন ঘুরে আসতে হয়, এই জন্য রাস্তা থেকে না যে মরুভূমির মাঝখান থেকে গাড়ি চালানো শুরু করলো, তো যাতে তাড়াতাড়ি যাওয়া যায়। তো হঠাৎ 10-15 মিনিটের মতো গাড়ি চলার পর আমি কিছু শব্দ শুনতে পেলাম। সেগুলো যে গান বাজনার শব্দ, যে যাত্রা টাত্রা হয়। তো আমি বললাম ওই আমার ওই ভাইকে, ভাইয়ের নাম ছিল কামাল। তো কামালকে বললাম যে কামাল ভাই, এরকম গান বাজনার শব্দ আসতেছে কোত্থেকে? তো উনি বললো যে এটা আসলে কেউ করে না, এটা মানে জিনেদের কাজ। এটা তো জিন তো আমরা অবশ্যই সকলে বিশ্বাস করি। তো তাই আমি বললাম যে জিনদের কাজ কি হবে, তারা এভাবে গান টান কিভাবে করে? তো বললো যে ভাই, সামনে যদি যান তাহলে কোনো কিছুই দেখতে পারবেন না, কিন্তু এটা দূর থেকে সাউন্ড শোনা যায়। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, যে আমি চলেন যাই, দেখি দেখি একটা নতুন অভিজ্ঞতা হবে। তো কথা বলার পর উনি বলে আচ্ছা ঠিক আছে, আপনাকে দেখাই। তো কতক্ষণ যাওয়ার পর দেখলাম যে যত সামনে যাচ্ছি, মানে একটা পাহাড় ছিল অনেক বড়, বিশাল পাহাড়, কালো পাহাড়, ওটা অন্ধকার জায়গা। তো যখন যত সামনে যাচ্ছি ততই দেখিছি যে, শুনছি যে ওই আওয়াজ গুলো আর কি, ওই গান বাজনার যে আওয়াজ গুলো, এইগুলো আস্তে 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 কমে যাচ্ছে। তো হঠাৎ সে কতক্ষণ পর সামনে পাহাড়ের কাছাকাছি যাওয়ার পর সে স্টার্ট বন্ধ করে দিল। তো স্টার্ট বন্ধ করে দিল যখন, তখন কানের ভিতরে কোনো শব্দ আসতেছিল না, তো সব স্তব্ধ। তো আমার বন্ধু বলতেছে যে, আমি বললাম না যে এখানে যাওয়ার পরে আর কোনো ধরনের আওয়াজ আসবে না, তো ওরা তো টের পেয়ে যায়, যারা জিনেরা তারা তো টের পেয়ে যায় এটা, এই জন্য ওখানে আর সাউন্ড শোনা যায় না কোনো কিছু, কোনো গান বাজনা সব স্তব্ধ হয়ে যায়। তো পরে আবার বললাম যে আচ্ছা ঠিক আছে চলেন। তো গাড়ি আবার স্টার্ট দিল, তখন আবার তাদের ওই ডুগি টবলার যে আওয়াজ গুলো, এগুলো আবার আসতেছিল। তা আবার সেই স্টার্ট বন্ধ করলো কতক্ষণ পর, তা আবার সে আওয়াজ আর শুনতে পেলাম না। তো উনি বললো যে আসলে এই মিডল ইস্টের এই জায়গাতে, এটা আরব কান্ট্রি, তো এখানে মানে জিন্দে উৎপাতটা একটু বেশি হয় এখানে। তো যাই হোক, সেখানে আমি আরো 10 দিনের মতো ছিলাম। তো সেখান থেকে আমি 1400 কিলোমিটার দূরে অন্য একটা ডিস্ট্রিক্টে চলে যাই, সিটিতে। তো সেখানে যাওয়ার পর সেখানে সাইবার ক্যাফে আমি জব নিই প্রথমে। তো সাইবার ক্যাফে ফার্স্টে জব নেওয়ার পর সেখানে মাসখানিক চলে গেছে। তো মাসখানেক পর আমার আবার ডিউটি ছিল সেখানে, যে রাত 12 থেকে দুপুর 12 পর্যন্ত। তারপরের দিন মাঝখানে শুধু ওই নামাজের জন্য, ফজর নামাজের জন্য আধা ঘন্টা শুধু অফ থাকত। তো এক মাস যাওয়ার পর হঠাৎ ফজর আজান দিছে একদিন সকালবেলায়।
তো চিন্তা করলাম যে সেখানে তো ফজর আজান দেয় অন্ধকার যখন থাকে, মানে তিনটা থেকে সোয়া তিনটের ভিতরে, তো ফজর আজান দেওয়ার পর চিন্তা করলাম যে এখন তো বের হলে সমস্যা নেই, যেহেতু আজান দিয়ে দিছে। তো আমি সাইবার ক্যাফ থেকে বের হয়ে গেট লাগিয়ে আমি বের হয়েছি। তো বের হওয়ার পর আমার সাইবার ক্যাফের সামনে ছিল একটা রোড, তো রোডের পরে ছিল একটা বাগান, অনেক লম্বা বাগান, গাছগাছালি দিয়ে ভরা। তো সেখানে কখনোই আগে আমি ফার্স্ট এর আগে কখনো ঢুকিনি ওই বাগানে, তো ওই দিনই প্রথম ঢুকলাম বাগানে। তো বাগানে ঢুকার পর দুই তিন মিনিট হাঁটার পর দেখলাম যে একটি হাউস আর কি, গোল, অনেক বড় হাউস। তো হাউসের এখানে যাওয়ার পর দেখলাম যে অনেক মানে একেবারে নিরিবিলি, কোনো সাউন্ড নেই, কোনো কিচ্ছুর আওয়াজ ওখানে শোনা যাচ্ছে না, একেবারে নিস্তব্ধ। তো সেখানে যাওয়ার পর কেন যেন আমার মনে হলো যে হাউসের চতুর্দিকে মনে হয় কোনো জিন টিনেরা বা এরা হয়তো গোসল টোসল করে এখানে বা করতে হয়তো, এরকম লাগলো আমার কাছে। তো সেখানে আর বেশিক্ষণ আমি থাকতে পারলাম না, আমার মনে কেমন যেন মানে বললো যে এখানে থাকাটা ঠিক হবে না, যেহেতু রাত্র এখনো অন্ধকার। তো সেখান থেকে আমি বের হয়ে আবার দোকানের সামনে এসে বললাম। তো সেদিন প্রথম আমি ডিউটি করার পর, দুপুরে ডিউটি করার পর তো চলে যাই, তো চলে যাওয়ার পর আমি আমার রুমে আশ্রয়ের পরে ঘুমাতাম। তো আশ্রয়ের পরে ঘুমানোর পর সেখানে মাগরিবের সময়, মাগরিব আজানের একটু পর হবে, তো আমি ঘুমিয়ে আছি সেদিনই প্রথম। তো আমাকে পিছন থেকে ডাক দিল হাত দিয়ে, মানে ডান কাঁথে শুয়েছিলাম, তো সেখানে আমাকে বাম দিক দিয়ে ডাক দিতেছে হাত দিয়ে, হাতটা ধরে টান দিয়ে যে হিমু ওঠো ওঠো, হিমু ওঠো। তো আমি প্রথমে ঘুমের সময় তো অত কিছু বুঝিনি যে আসলে কে ডাক দিতেছে, হয়তো কেউ হবে। তো দ্বিতীয়বার আবার শুনলাম আওয়াজটা, যে কতক্ষণ পর আবার সে একইভাবে ডাকে হিমু ওঠো হিমু ওঠো। তো আমি মনে করছিলাম যে আমার সাথে একটা ইন্ডিয়ান ছিল, ইউপির এক লোক, ভদ্রলোক ইন্ডিয়ার, তো সে আমার সাথে জব করতো সেখানে। তো আমি মনে করছিলাম যে সে হয়তো আমাকে ডাক দিতেছে। তো আমি কতক্ষণ পর, আমি তখন আর ডাকার পরে আমি আর কোনো কিছু বলিনি তখন, তো কতক্ষণ পর আমি একটু কাত হয়ে, মানে বাম দিকে কাত হয়ে একটু চোখ খুলে একটু দেখলাম, দেখি যে ওই মুরব্বিটাই মানে 10-15 হাত দূরে হাসতে হাসতে সে আসতেছে আমার এখানে। তো আমি এটা দেখে ওদিন আর তেমন কিছু মনে করলাম না, যে আবার ঘুমিয়ে গেছি ডান সাইড হয়ে। তো সেদিন ডিউটি যখন যাব, তো রাত 11টার দিকে উঠছি, উঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে সাইবার ক্যাফের ভিতরে ঢুকলাম। তো ঢুকার পর আমি জিজ্ঞাসা করলাম ওই আঙ্কেলকে যে আঙ্কেল আপনি আমাকে মাগরিবের সময় কেন ডেকেছিলেন। তো আঙ্কেল বললো হিমু আমি তো তোমাকে ডাকিনি। তো আমি বললাম যে না আপনি তো ডাকছেন, আমি আপনাকে দেখছি, আপনি হাসতে হাসতে আসতেছিলেন। তো উনি বললো যে না আমি তোমাকে ডাকিনি, আমার ডিউটি থেকে রেখে আমি কেন রুমে যাব আমি। তো আমি সেদিন তার সাথে তর্ক করলাম না। তো তার পরের দিন আবার ঠিক একই সময়, মাগরিবের সময়, আবার পিছন থেকে আমাকে, ওদিন আর নাম ধরে ডাকিনি, ওদিন পিছন থেকে শুধু হাত দিয়ে টানতেছে, তো হালকা হালকা ভাবে টানতেছে। তো আমি তখনও আর কি ঘুমিয়েছিলাম যেহেতু, তো তখন অত কিছু খেয়াল করলাম না, আবার ঘুমিয়ে আসি। আবার কতক্ষণ পর ঠিক দেখি যে একইভাবে আবার ডাকতেছে পিছন দিক থেকে, টান দিতেছে আমাকে উঠার জন্য। তো তখন আমি আস্তে করে চোখ একটুখানি, একটা চোখ খুলে দেখলাম যে মানে ছায়া, পুরোপুরি আমি বুঝতে পারলাম এটা কি, কিন্তু ছায়াটা দেখলাম আর শুধু চোখ দুটো দেখলাম, আর বাকিটা চেহারা চেহারা যা আছে এগুলো সব দেখলাম ছায়ার মতো। তো সেটা দেখার পরে একটু ভয় লাগলো আমার, তারপর চোখ বন্ধ করে আবার ডান কাঁথে শুয়ে থাকলাম। তো ওদিন আর ডিস্টার্ব করেনি। তো সেদিন আমি শিওর হলাম যে এটা ওই আঙ্কেল না, হ্যাঁ এটা হয়তো অন্য কোনো কিছু। তো তারপরের দিন, তৃতীয় দিন, আবার সে একই ঘটনা, যে আমাকে আবার ডাকতেছে ওই দিন প্রথম দিনের মতো হিমো হিমো করে। তো সেদিনও আমি বুঝতে পারলাম যে এটা ওই দিন, আরো আবার শিওর হলাম যে এটা ওই আঙ্কেল হতেও পারে না, আর আরেকজন ছিল, সে একটা হিন্দু ছেলে, তো সে ওই মুহূর্তে তো থাকার কথাই না রুমে, আমি একা, অনেক বড় রুম। তো সেদিন আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে লাগাতার তিন দিনই একই সময় এই ধরনের ঘটনা ঘটতেছে, আমাকে ডাকতে আসতে কি হতে পারে। তো তখন আমি গেস করলাম যে এটা হয়তো তিন দিন আগে যে আমি ওই জন ইয়ের হাউসের সামনে গিয়েছিলাম বাগানে, সেদিন থেকেই এই ঘটনাগুলো ঘটতেছে। তো এরকম আরো দু একদিন হওয়ার পর আমি বিরক্ত হয়ে তো আমি ইন্টারনেট থেকে কিছু দোয়া কলাম, এগুলো আমি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করলাম, তো সেফ থাকার জন্য, যে হয়তো যদি কোনো ক্ষতি করে বসে তাই জন্য। তো কিছু দোয়া কলামগুলো আমি ইন্টারনেটে প্রিন্ট করার পর আমার রুমের চতুর্দিকে পাঁচটা প্রিন্ট করছিলাম, পাঁচ পেজে। তো রুমের চতুর্দিকে আমি এটা কস্টিপ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, যাতে এটা কোনো ক্ষতি টতি আমাকে না করে। তো সেটা লাগানোর পর একদিন না দুদিন পরে আবার ঠিক একইভাবে আমাকে ডাকতেছে, আর মানে একটা গুঙ্গনের মতো একটা শব্দ করে, ওঠো, মানে এটা বুঝাচ্ছে যে আমাকে ডাক দিতেছে যে ওঠো। তো ওই দিন আমি শিওর হলাম যে এটা আসলে খারাপ কোনো কিছু হবে। তো সেদিন আমি খুলিনি, চোখ খুলিনি, কারণ চোখ খুললেই আমার একটা মানে ভয় লাগে যে এরকম অন্ধ মানে পুরাটাই আবছা ছায়ার মতো, শুধু চোখ দুটো দেখা যায়। হ্যাঁ, তো সেদিন আমি বললাম যে দোয়া কালাম রাখলাম, তারপর এটা আস্তে আস্তে ব্যাপারটিকে, তাহলে নিশ্চয়ই এটা কোনো আরো পাওয়ারফুল কোনো কিছু হবে বা ভালো কোনো কিছু হতে পারে চিন্তা করছিলাম। তো এরকম কয়েকদিন হওয়ার পর আমি ওখান থেকে বললাম মালিককে যে আমি এখানে চাকরি করবো না। তো চিন্তা করছি যে ওখানে না থাকলে হয়তো এটা আমাকে ডিস্টার্ব করবে না। তো সেখান থেকে আমি আবার অন্য জায়গায় আমি জব নিলাম, সাইবার ক্যাফে। তো সেখানেও আমি আন্ডারগ্রাউন্ডের নিচে একটা ফ্ল্যাট নিয়ে আর কি ওখানে ছিলাম আমরা দুজন। তো সেখানে যাওয়ার পর মনে করছিলাম যে এখানে হয়তো কোনো কিছু ডিস্টার্ব করবে না, এটা অনেক দূর। তো সেখানে দুদিন তিন দিন যাওয়ার পর ঠিক একই ঘটনা, আমাকে আবার পিছন থেকে ডাকতেছে আর খুব ভাও ভাও করে আমাকে কিছু মানে অদ্ভুত শব্দ করে আমাকে ডাকে। তো তখন থেকে আমি আরো শিওর হয়ে গেলাম যে এটা তো মানে পিছু ছাড়ছে না। তো তারপরও মানে আমি কোনো কাউকে হয়তো বলিনি এটা, যে অনেকে বিশ্বাস করবে না এটা কি জিনিস যে ডিস্টার্ব করবে বা এরকম। তো সেখানে কদিন থাকার পর যে প্রতি একদিন দুদিন পর বেশিরভাগ এটা ডিস্টার্ব করতো, যদি আমি বাম দিকে আমি শুতাম, বাম দিকে শুয়ে থাকতাম, তো তখন আমাকে বেশি ডিস্টার্ব করতো এটা। ডান দিকে হলে অর্থাৎ ক্ষতি করতে পারতো না, কিন্তু বাম দিকে হলে গলা চেপে ধরতো, বুকেও চাপ দিত খুব। তো সেখানে কয়েকদিন থাকার পর আমি ওখান থেকে আবার 1400 কিলোমিটার দূরে অন্য একটি জায়গায় আমি জব নিলাম ওখান থেকে ছেড়ে। তো 1400 কিলোমিটার দূরে অন্য জায়গায় জব নেওয়ার পর সেখানে আমাদের ফেনীর একটা ছেলে ছিল, তো ওরই সাইবার ক্যাফ। তো ওর সাথে প্রথমে যে আমি পার্টনারে ওর সাথে বিজনেস শুরু করলাম, তো সেখানে একদিন এক রুমের ভিতরে থাকতাম দুজন। তো ওটা ছিল একটা পেট্রোল পাম্পের তো সেখানে দোকান ছিল সাইবার ক্যাফের। তো সেখানে আমি দুই চার দিন থাকার পর হঠাৎ আরেকদিন রাতে এরকম ওই আমাকে হিমু হিমু বলতে ডাকতেছে, হিমু ওঠো, হিমু ওঠো। তো চিন্তা করলাম যে এখানেও একই ঘটনা ঘটতেছে এত দূরে আসার পরও। হ্যাঁ, সে 1400 কিলোমিটার দূরে আসার পরও একই ঘটনা ঘটতেছে। তো আমি খুব চিন্তায় পড়ে গেলাম। তখন আমি বাড়িতে আমি জানালাম আমার আব্বুকে, ফ্যামিলির ছোট ভাইকে জানালাম। তো ওনারা খুব চিন্তায় পড়ে গেল। তো চিন্তায় পড়ার পর এই ঘটনাটা শোনার দুদিন তিন দিনের মাথায় আমার ব্রেইন স্ট্রোক করছে। হ্যাঁ, ব্রেইন স্ট্রোক করছে। তো এটা শোনার পর তো আমি আরো ঘাবড়ে গেলাম যে না, বাসায় কোনো কিছু বলা যাবে না। তো ওখানে আমার যে বন্ধু ছিল, ওই যে যার সাথে আমি শেয়ারে পার্টনারে কি ওই বিজনেস শুরু করছিলাম সেখানে, তো ও ছিল ফেনীর। তো ওকে আমি একদিন ঘটনাটা খুলে বললাম, ও আমাকে একদিন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুমি রাতে উঠে যাও, উঠে লাইট জ্বালাও, লাইট জ্বালায় শুয়ে থাকো। তা আমি কদিনে যে ঘটনা ঘটার পরে আমি ওই লাইট জ্বালিয়ে শুয়ে থাকতাম ওইটা হওয়ার পরে, যাতে ডিস্টার্ব না করে। তো আমি বললাম যে দেখেন, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তবে এরকম এরকম ঘটনা ঘটতেছে, আমি ওখানে ছিলাম ওখান থেকেই। তো আসলে কোনো ফকির টকির বা কোনো কিছু দিয়েও কাজ হচ্ছে না, আর মানে অনেক দোয়া কালাম পড়ার পরও কোনো কাজ হচ্ছে না, এটা ডিস্টার্ব করে যাচ্ছে। তো উনি বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি, আমার এক মামা আছে, মামাকে দিয়ে আমি দেখি কিছু করা যায় কিনা। তো বলে রাখা ভালো রাসেল ভাই, যে মামা যে বলতো এই, সে যে আবার একটা জিনকে মামা বলতে, এটা আবার আমি জানতাম না তখন ওই মুহূর্তে। তো হঠাৎ একদিন সকালে ফোন আসলো আমার ওই বন্ধুর, তো সেদিন আবার ফোন আসার পরে সে বলতেছে যে তার ওয়াইফের সাথে কথা বলতেছে আর ওই মামার সাথে কথা বলতেছে। তো মামার সাথে কথা বলার পরে সে বলল যে এরকম এরকম মামা, শেষে বলল যে এরকম মামা এক বন্ধু আছে আমার সাথে থাকে, তো ওর এরকম রাতে ডিস্টার্ব করে কি যেন, তো আপনি যদি পারেন আপনি কিছু ওকে একটু হেল্প করেন কোনো দোয়া কালাম পরে বা কোনো কিছু করে। তো মামা বলল যে আচ্ছা ঠিক আছে আমি দেখব, হ্যাঁ ওর সাথে আছে আমি এটা খেয়াল করছি আমি দেখব, এটা বললো। তো আমি দূর থেকেই মানে দুই হাত দূরে ছিল, তো সেখান থেকে আমি চিনচিন চিনচিন আওয়াজ পেতাম, মানে ওই বয়স্ক লোক, হ্যাঁ কিন্তু গলার টোন খুব স্পষ্ট ছিল, এটা আমার কানে এখনো মানে আছে যে ওই আওয়াজটা খুব চিকন গলার আওয়াজ আমি শুনতে পেতাম। তো বলে রাখা ভালো যে ওই মামাটাই ছিল একটা জিন, আর সে জিনটা মানে ওই বন্ধুর যে শাশুড়ি ছিল শাশুড়ির বান্ধবী ছিল, তো সে অনেক মানে ফেনীতে অনেক মানে একেবারে অজপাড়া গায়ের ভিতরে, হ্যাঁ বন জঙ্গল ওখানে ওরকম মানুষ খুব কম যায়, তো সেখানে একটা ঘরে থাকতো, মহিলা ছিল খুব পর্দাশীল, কারোর সাথে পরপুরের সাথে দেখাও করতো না। তো কোনো অসুবিধা হলে বা ওই ওই আমার বন্ধুর ফ্যামিলির যদি ওই বাচ্চা ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল বা স্ত্রী, কারো যদি কোনো সমস্যা হতো তাহলে তারা সেই ইয়ের কাছে মহিলার কাছে যেত, বয়স্ক মহিলা, তো সে তখন তাকে 101 টাকা দিয়ে ওই জিনকে নামাতে হতো, তার উপরে মহিলার উপরে ভর করতো। তো মহিলাটা একটা ঘরের ভিতরে দরজা বন্ধ করে ভিতরে থাকতো, তো যখন ওই 101 টাকা দেওয়া হতো তাকে একটা পিরিজের উপরে করে, তো তখন এটা দেওয়ার পর ওই মহিলা ঘরের ভিতরে যেয়ে গেট লাগিয়ে দিত। তো অনেকক্ষণ মানে 2-3 মিনিট পর এরকম পুরা একটা ঘর ঝাঁকুনি দিয়ে তো জিনটা ওই মহিলার উপরে সর হতো, তো তখন ওই যা সমস্যা ছিল তো ওই সমস্যাটা তাদেরকে বলতো এরকম ঘর থেকে। আর যখন ফোনে কথা বলতো তখন ওই দরজার নিচ দিয়ে ওই মহিলার হাতটাই আসতো, মহিলা যদিও মহিলাটা খাটের উপরে শোয়া থাকতো কিন্তু মহিলাটা হাত দরজার নিচ দিয়ে আসতো, তো ওই মোবাইলটা তখন তার হাতে দেওয়া হতো। এটা আমি আমাকে বলছে বন্ধু যে এরকম হাতে দেওয়া হওয়ার পর তারপর সে তার সাথে কথা বলে। তো সেদিন বলার পর ওই বন্ধু বলার পর তো একদিন পরে দুদিন পরে তো ডিস্টার্ব করছিল একবার, তো দুদিন পর থেকে আর কখনো ডিস্টার্ব করেনি, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ যায় 1 মাস যায় ডিস্টার্ব করেনি। তো তখন আমি বললাম বন্ধু আমাকে বললো যে কি ব্যাপার এখন কি আর কোনো ডিস্টার্ব করে তোমাকে, বললাম যে না এখন তো আর কোনো ডিস্টার্ব করে না, অনেকদিন যাবৎ দেখতেছি যে না কোনো রাতে কোনো ডিস্টার্ব হয় না। বললো যে মামার সাথে আমি কথা বলছি, তো মামা বলছে যে এরকম ওই পেট্রোল পাম্পের চতুর্দিকে যে দেওয়াল ছিল তিন দিকে, সামনে সেটটা তো খোলা পিছনে ডানে বামে যে দেয়াল ছিল এই দেয়ালটা পুরোটাই মানে ও বাদ দিয়ে রাখছে আর কি, কোরআনের তাবিজ তুবিজ করে বাদ দিয়ে রাখছে, আর বলছে যে এটা খেয়াল রাখতে যে এই দেয়ালের উপরে থেকে যদি কোনো কিছু টপকিয়ে যায়, বিড়াল হোক বা মানুষ হোক যেই হোক যদি টপকিয়ে যায় তাহলে বাদটা ছুটে যাবে, আর যদি কেউ টপকিয়ে না যায় তাহলে বাদ কখনো ছুটবে না। তো হয়তো ওই বাদ দেওয়ার কারণে হয়তো তোমাকে কোনো ডিস্টার্ব করতেছে না। তো এক মাস পরে আমি ওখানে যেহেতু ডিস্টার্ব করে না, তো এক মাস পর আমি দুপুর বেলায় তো খাওয়া দাওয়া শেষ করছি, খাওয়া দাওয়া শেষ করে আমি আমার প্লেটটা ধোয়ার পর প্লেটের পানিটা মানে বাইরে ফেলছিলাম ঘর থেকে, ঘরের দরজা থেকে বাইরে ফেলছিলাম। তো বাইরে ফেলার পর ওইটা আমি খেয়াল করিনি, তো প্লেটে যে পানিটা পড়ছিল একটা বিড়ালের উপরে, আর বিড়ালের আকৃতিটা আসলে স্বাভাবিক বিড়ালের মতো না, তো সাধারণত একটা বিড়ালের উপর যদি কোনো একটা ঢিল মারা হয় বা কোনো পানি ফেলা হয় তাহলে বিড়ালটা কিন্তু দৌড় দেয় তাই না, তো এই পানিটা ফেলার পর বিড়ালটা ওই স্ট্যান্ড বাই ওখানেই আমার দিকে মুখ করে অনেকক্ষণ তাকিয়ে থাকলো, আমিও একটু মানে দুষ্টমির ছলে তার দিকে তাকিয়ে থাকলাম। তো এত জিনিস আমি খেয়াল করলাম যে বিড়ালটা স্বাভাবিক বিড়াল থেকে অনেক লম্বা এবং তার চোখগুলো স্বাভাবিক চোখ থেকে অনেক বড়। তো এটা চাওয়ার পর আমি তারপরের দিন থেকে আমি 3-4 দিনের মতো আমি জ্বরে ভুগছিলাম, তো দোয়া টোয়া পড়ার পর ফুল দাওয়া দেওয়ার পর ওষুধ ওষুধ খাওয়ার পর আবার ঠিক হয়ে গেছি। তো সেখান থেকে আবার আমি ছয় মাস ভালো ছিলাম, তো ছয় মাস পর আমি ওখান থেকে আমি আবার সেই সিটিতে চলে যাই, হ্যাঁ ট্রান্সফার হয়ে। তো সিটিতে চলে যাওয়ার পর সেখানে আবারও এরকম ঘটনা ঘটতে থাকে আমার কয়েকদিন। তো এরকম করতে 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 আমার প্রায় চার বছরের কাছাকাছি হয়ে গেছে। তো তখন বুঝলাম যে এটা আসলে আমার পিছু ছাড়তেছে না। তো তখন আমি যাই হোক একটা কারণে আমি বাংলাদেশে আসার জন্য প্রিপারেশন নিলাম। তো বাংলাদেশে আসার দশ দিন আগে হঠাৎ আমি শুয়েছিলাম চিত হয়ে, তখন আমার শেষ, এটাই হলো শেষ ছিল তখন ওই ইয়েতে বাইরে। তো আমার বুকের উপরে ওদিন একটা মেয়েকে আমি দেখতে পেয়েছিলাম যে বুকের উপরে সে বসছে, আর ওর পোশাক ছিল গোল্ডেন কালার, আর গলা থেকে মানে নিচ পর্যন্ত পেট পর্যন্ত বুকে পুরাটাই ছিল গোল্ড দিয়ে ভরা। আর মেয়েটা মানে খুব মানে মানে দেখতে খুব সুন্দর আর লালসা, একটু মানে লালসা টাইপের আর কি চেহারা, হ্যাঁ অনেক সুন্দর। সে হাসতেছিল, হাসতে হাসতে আমার বুকে আর গলায় খুব জোরে জোরে চাপ দিতেছিল। তো তখন আমি এটা দেখার পর তখন খুব দোয়া পড়া শুরু করলাম, আমি লাই লাই লান্ত এরকম পড়লাম দোয়া। তো তিনবার চারবার পড়ার পরে তো যায় না, তো সাতবার পড়ার পরে এটা চলে যেত। তো সেদিনই লাস্ট ছিল আমার বাইরে। তো এটা হওয়ার পরে আমি বাংলাদেশে এসে পড়ছি। তো দীর্ঘ দুই বছরের ভিতরে আর কোনো ডিস্টার্ব করেনি, যেহেতু এক দেশ থেকে আরেক দেশ। তো বাংলাদেশের সর্বলাস্ট আমাকে এক বছর আগে রাতে হঠাৎ শুয়েছিলাম, আমি আর আমার ছোট ভাই অভি দুজন শুয়েছিলাম। তো ওই এক বছর আগে আজকে থেকে শেষ, হঠাৎ একদিন রাত তিনটার দিকে মানে খুব বাতাস ছাড়ছে, খুবই জোরে বাতাস ছাড়ছে। তো আমি মানে এত বাতাস ছাড়ছিল যে খুব মানে আমার কাছে খুব ঠান্ডা লাগতেছিল, যে শীতের দিন আর এরকম একটা অনুভূতি আসছিল যে আমি মনে হয় কোনো মরুভূমির কোনো মাঝখানে আমি শুয়ে আছি, এরকম ওখানে বাতাস ছাড়ছে। তো চোখ বন্ধ থেকে চোখ খুলে দেখি যে আসলে বাইরে আবার মানে আস্তে আস্তে দোয়া পরে যখন উঠছি, উঠার পরে দেখি যে বাইরে কোনো কিছু নেই, কোনো বাতাস টাতাস নাই। তো আবার শুয়েছি, আবার দশ পনেরো মিনিট পরে আবার এই একই অবস্থা, যে বাতাসের মতো মানে আমার পুরা ঠান্ডা লাগতেছে এরকম। তো তখন আবার চিন্তা করলাম যে এটা মনে হয় ওই ওইটাই হবে। তো এই জন্য আমি তখন দোয়া পরে আবার উঠলাম, উঠে লাইট জ্বালিয়ে শুয়ে থাকলাম, বললাম ছোট ভাইকে ইয়েকে। তো এটাই ছিল আমার ঘটনা। এই এরপর থেকে আমাকে আর আজ পর্যন্ত আর কোনো ডিস্টার্ব করা হয়নি। ধন্যবাদ আসল ভাই,
অনেক ধন্যবাদ আপনাকে স্টুডিওতে কষ্ট করে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি যে এই মানে এটা আপনাদেরকে উৎসাহ দিবে এবং আপনারাও আমাদের ঘটনা পাঠাবেন দারুণ দারুণ, এবং আপনারাও স্টুডিওতে এসে সরাসরি আমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করবেন। যাই হোক, আমরা বেশ কিছু এস এম এস পেয়েছি, সেই এস এম এস গুলো পড়ে ফেলতে চাই। আমাদেরকে এস এম এস করেছেন আলামিন কোনাপাড়া থেকে, এবং তিনি লিখেছেন যে রাসেল ভাই আমি ভালো নাই, ২০১৩ আমার ভালো যায়নি, এবং আজ হলো আজকে দিনের এক্সাম ছিল তার কোন একটা জায়গায়, এবং সেখানে এক্সাম দিতে গিয়ে তার কোন একটা ক্ষতি হয়েছে, পুরো সেমিস্টার যদি আসেনি আমার মনে হচ্ছে তাই। অর্পণ মোহাম্মদপুর টাঙ্গাইল থেকে লিখেছেন যে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার, আমি পিয়াল এবং তিনি তার তিন ফ্রেন্ডকে নিয়ে একসঙ্গে ভূত এফএম শুনছেন। বাপ্পি চট্টগ্রাম থেকে লিখেছেন যে রাসেল ভাই অনেক টায়ার্ড তবুও ভূত এফএম শুনছি, থ্যাংকস আপনাদের সবাইকে, এবং আপনারা না থাকলে আসলে সবকিছুই বন্ধ হয়ে যেত। সাদিয়া লিখেছেন ফ্রম বাংলা বাজার যে আমার ভয় লাগছে না, বলেন কি করি, আপনি নিজেকে প্রচন্ড সাহসী ভাবতে শুরু করতে পারেন। তাসনিম আমাদের খুলনা থেকে লিখেছেন যে ২০১৪র ফার্স্ট ভূত এফএম তিনটা পর্যন্ত করলে কেমন হয়, ভাই অনেক কষ্ট করে সবাই আসলে অনেক দূর থেকে আসছেন, আমি জানি না যেটা রাখা সম্ভব হবে কিনা, তারপরে আমরা অবশ্যই অবশ্যই ব্যাপারটা ভেবে দেখব। অ্যান্ড তাসনিম আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সোহাইল আমাদের এস এম এস করেছেন রাজশাহী থেকে এবং লিখেছেন হ্যালো রাসেল ভাই, হাউ আর ইউ, আমি ভাই সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে, এবং তিনি মিরপুর একের একটি ঘটনা পাঠাতে চান, বাট এটা তার সাথেই হয়েছে, ঘটে যাওয়া একটা ঘটনা, কিন্তু মেল অ্যাড্রেসটা তিনি ভুলে যাচ্ছেন। আমার মনে হয় যে খুব সহজ করে আরো একবার জানিয়ে দেওয়া উচিত, এবং আমি বলছি ভূত FM@radiofurti.fm. আপনি যদি ভূত এফ এম যেটা লিখবেন সেখানে অবশ্যই একসঙ্গে লিখতে হবে, ভূত এফ এম @radiofurti.fm. স্পেলিংটা হচ্ছে BHOOTFM@radiofurti.fm. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এই অ্যাড্রেসে আপনার ঘটনাটি পাঠিয়ে দিন এবং উল্লেখ করুন শুরুতেই যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। আমার কাছে আরো অসংখ্য এস এম এস আসলে আছে এবং আমার কাছে যারা এস এম এস করছেন দেখতে পাচ্ছি আমাকে এই মুহূর্তে ময়না এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শুভ্র এবং তিনি আমাদের সাথে সরাসরি যোগ দিতে চান, তাহলে আপনার ঘটনাটা অবশ্যই আমাকে ইমেল করে পাঠাতে হবে, আমরাও চাই আপনারা আসুন আমাদেরকে। এছাড়াও শুভ সাহা লিখেছেন টাঙ্গাইল থেকে এস এম এস করেছেন, আমির শাহিন ভূঁইয়া আমাদের এস এম এস করেছেন, রাজীব আমাদের এস এম এস করেছেন, ঈশ্বরদী থেকে রিয়া আমাদের মিরপুর থেকে এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন রূপা টঙ্গী থেকে। এছাড়াও আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি রায়না আমাদের, আচ্ছা তিনিও লিখেছেন 2013 সাল নিয়ে আমাদেরকে, লাভনী আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলেছেন যে 2012 অসম বাট 2013 এটা ভেরি মানে বাজে গেছে, অনেক তিনি সেরা উল্লেখ করেছেন আর কি। আমাদেরকে মেহেদি আমাদের এস এম এস করেছেন কুমিল্লা থেকে, এস এম এস করেছেন আমাদের ডলার, এছাড়াও এস এম এস করেছেন রকি আমাদেরকে এস এম এস করেছে দেখতে পাচ্ছি, বেলাল চট্টগ্রাম থেকে, নাবিল চিটাগং থেকে, মাসুক টাঙ্গাইল থেকে, রূপম এছাড়াও আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে নিয়মটি বলে দিলাম, আরো একবার জানিয়ে দিচ্ছি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আরো একবার জানিয়ে দিচ্ছি আজকে আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। আজকের বছরের শেষ এই এপিসোডটিতে অর্থাৎ শেষ ভূত এফ এম এ 2013 সালের শেষ ভূত এফ এম এ আপনি যদি মানে আমাদেরকে এস এম এস করতে চান তাহলে এস এম এস করার নিয়মটি বলে দিলাম এবং আপনি যদি আনফর্চুনেটলি এটা মিস করে ফেলেন তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোড আপনার অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা কিন্তু চাইলে আপনি সেখান থেকে শুনে ফেলতে পারেন। এছাড়া আপনি ভূত এফ এম টিউন টিউনটি আপনি আপনার কলার টিউন বা বাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে আপনার মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে লিখতে হবে কোড নাম্বারটি হুইচ ইজ 92125 এবং এসএমএস টি সেন্ড করতে হবে 31123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। কথা না বাড়িয়ে আমরা আরো একটা বিজ্ঞাপনে যেতে বিরতিতে যেতে যাচ্ছি এবং এই ব্রেকের পরে আবারও ফিরে আসব, আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
কারণ তুমি সবসময় ভালো দলে। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এটা আমার সাথে ঘটে যায় এবং ঘটনাটা বেশ উইয়ার্ড লাগবে আপনাদের কাছে, বাট যদি এটা কারোর সাথে ঘটে তখন বুঝতে পারবেন যে ব্যাপারটি আসলে কত ভয়ঙ্কর। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনাতে এগিয়ে যাই। আমার হ্যাবিট যে প্রত্যেকদিন আমি অ্যাটলিস্ট রাত 2টা পর্যন্ত জাগনা থাকবো আর এরপরে ঘুমাতে যাব। সেই দিনও হ্যাবিট অনুসারে আমি জাগনা থাকি। ঘড়িতে তখন বাজে রাত 2:10, আমি কম্পিউটারে কাজ করছিলাম এবং আমার ঘুমও অনেক পাচ্ছিল। সো আমি ডিসাইড করলাম যে আমি মুখটা ধুয়ে আসবো। সো আমি বাথরুমে যাই এবং আমি আমার মুখে পানি দিয়ে মুখটা মুছে আমি আমার স্পেক্স পরি। পরে স্পেক্স পরার সময় আমার চোখ পড়লো বেসিনের উপরে, মিররটার উপরে, আমার নিজের রিফ্লেকশনটার উপর। অ্যাকচুয়ালি আমার কেন জানি মনে হলো যে আমাকে আয়নায় রিয়েল লাইফের থেকে একটু ডিফারেন্ট দেখাচ্ছে। সো আমি আরো ক্লোজ এগিয়ে যাই, আমি আয়নার দিকে খুব খুব কনসেন্ট্রেশন নিয়ে তাকানো স্টার্ট করি। আগে নর্মাল লাগছে দেখতে, বাট স্টিল আমার মনে হচ্ছে যে আয়নার ওই পাশে যে মানুষটা সেটা আমি না। প্রায় 5 মিনিট হয়ে যায় আর আমি আয়নার দিকে তাকিয়ে আছি এবং হঠাৎ আমি দেখলাম যে আয়নার ওই পাশে আমার যে ফেসটি সেটা আমার দিকে তাকিয়ে স্মাইল করছে, অর্থাৎ আমি আমার দিকে তাকিয়ে স্মাইল করছি। বাট আমি অ্যাকচুয়ালি আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমি তো স্মাইল করছিলাম না, আমি তো তাকিয়েছিলাম আয়নার দিকে। তাহলে ওইটা কে ছিল? আমি পিছনে ফিরে দৌড় দিবার প্রস্তুতি নিলাম। ঠিক ওই সময় আমার মনে হলো কেউ আমাকে পিছন থেকে জোর করে একটা খামচি মারল। এরপর আমার কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরে আমি নিজেকে আমার বিছানায় আবিষ্কার করি এবং ঘড়ি থেকে তাকিয়ে দেখি যে ঘড়িটা 2:10 তখন রাতে। আমার কম্পিউটারটা এখনো অন এবং আগের অবস্থায় আছে। আমার বাথরুমের দরজা পুরোপুরি খোলা এবং লাইটটাও অন ছিল। আমার স্পষ্ট মনে ছিল যে তখন যে আমার সাথে কি ঘটেছিল, আমার সব মনে ছিল। আমার মনে আছে যে আমি বাথরুমের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে দিয়েছিলাম। আমাকে কে তাহলে আমার খাট পর্যন্ত রাখলো? আর আমার পরিবারবর্গ তো রাখার কথা না, কারণ আমার রুম ভিতর থেকে লক ছিল এবং আমার রুমে জানালা সব বন্ধ ছিল। সব থেকে অবাক ব্যাপার হচ্ছে তখন রাত 2:10, অথচ আমার স্পষ্ট মনে আছে আমি রাত 2:10 সময় বাথরুমে ঢুকেছিলাম। এটা কিভাবে সম্ভব? যাই হোক, সবকিছু না হয় আমি মনের ভুল হিসাবে মেনে নিলাম, কিন্তু আমার পিঠে সেই লম্বা খামচির দাগটা এখনো ছিল এবং তাজা ছিল। মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগে আমাকে কেউ সেই খামচিটা দিয়েছে। খামচিটা বেশ লম্বা একটি খামচি ছিল, ঠিক আমার ঘাড় থেকে আমার মাজা পর্যন্ত যেত, যেটি আমি আমার নিজেকে ভুল করে দেওয়ার কথা না। সো ইট ওয়াজ ক্লিয়ার যে সামওয়ান এলস গেভ ইট টু মি, বাট হু? আমার ঘড়ি তো ঠিকই চলছিল। এবার সব থেকে ভয়ের পালা, আমি সাহস করে বাথরুমের দিকে বাথরুমে আবার ঢুকলাম। ঢুকে দেখি আমার বেসিনের উপরে আয়নাটা পুরা ক্র্যাকড। আয়নার সামনে এবার আমার যেতে খুব ভয় করছিল, কিন্তু সাহস করে গেলাম। এবার আমি যা দেখলাম সেটা আমি রাসেল ভাইয়ের জীবনেও ভুলতে পারবো না। এবার আমি আয়নার সামনে গিয়ে আমার নিজের রিফ্লেকশনটা দেখতে পাইনি, মানে আয়নার সামনে কিছুই ছিল না। আমি ভয় পেয়ে গেলাম, এটি কিভাবে সম্ভব যে আমার রিফ্লেকশন পড়বে না? না, এবার ফেইন্ট করলে চলবে না। আমি চোখ বন্ধ করে দৌড়ে বাথরুমের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলাম এবং রুম থেকে বের হয়ে গেলাম, এবং সেই রাতটি আমি আমার মায়ের পাশে ঘুমাই। পরদিন সকালে আমি আমার আম্মুকে পুরো ঘটনাটি খুলে বললাম। আমার আম্মু আবার এসব অনেক বুঝে, সো সে সবার আগে বাথরুমটার ভিতরে ঢুকে এবং দেখে যে আয়নাটা এখনো সেই ক্র্যাকড অবস্থায় আছে। সে মিসিকে ডাকালো এবং আয়নাটাকে খুলালো। এরপর যেটা আমরা দেখলাম সেটা আমরা কখনো এক্সপেক্ট করিনি। আয়নাটার পিছনে অনেক উল্টাভাবে আরবিক লেখা ছিল। আমার আম্মু তখন আমাকে বললো যে কেউ তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, কেউ তোমার ক্ষতি করতে চেয়েছে, এজন্য আয়নার পিছনে এসব লিখে তোমার ওয়াশরুমে লাগিয়ে দিয়েছে। এরপর আম্মু সেই আয়নাটিকে হুজুরের কাছে নিয়ে যায়, যিনি পরে সেটা ঠিক করে নষ্ট করে দেন। আমাকে পরে হুজুর বলেন যে আমি যদি সেই রাত সেই রুমটিতে কাটাতাম হয়তো সেটি আমার জীবনের শেষ রাত হতো। রাসেল ভাইয়া, এই ছিল আমার ঘটনা।
সবসময় ভিডিও ফুর্তি, আমি রাসেল আছি সাথে। ঘড়িতে সময় রাত 1:18 এবং আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা। আর আপনারা শুনছেন এই বছরের অর্থাৎ 2013 সালের শেষ ভূত এফএম। আশা করছি আপনাদের ভালো লাগছে এবং আপনাদের আনন্দ দিতে পারছি। একটু আগে আমরা একটা রেকর্ড ফাইল শুনলাম, অর্থাৎ অডিও ক্লিপ শুনলাম আমরা। আপনারাও চাইলে যারা দেশের বাইরে অবস্থান করছেন তারা এইভাবে আপনারা আমাদেরকে অডিও ক্লিপগুলো পাঠাতে পারেন। সেটা আপনি আপনার মোবাইল ফোন হতে পারে বা অন্য কোনো ডিভাইস হতে পারে, যে ডিভাইস দিয়ে আপনি রেকর্ড করে আমাদের কাছে ঘটনা সরাসরি পাঠিয়ে দিতে পারেন। আমরা কথা না বাড়িয়ে এখন চলে যাব আবারও ঘটনায়, এবং আমাদের সাথে আবারও জয়েন করছেন দিনার, যিনি আপনার সাথে প্রথম ঘটনাটি শেয়ার করছিলেন। যাবো তার দ্বিতীয় ঘটনায়। চলুন শুনে আসি তার দ্বিতীয় ঘটনা। আরো একবার আপনার নাম তো বলে দিচ্ছি, আপনার সেকেন্ড ঘটনাটা একটু প্লিজ বলবেন।
ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। তো রাসেল ভাই, ভূত এফএমে আমরা এর আগে অনেক ধরনের ঘটনা শুনেছি কবরস্থান, শ্মশান, মেডিকেল নিয়ে। তো আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটা খুব মানে আনকমন একটা প্লেসকে নিয়ে ঘটনাটি, এবং এই ঘটনাটি বাংলাদেশেরই কোন একটি জেলখানাকে নিয়ে। তো ঘটনাটি যার সাথে ঘটে তার সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছে। তো উনি ওনার লাইফে 3-4 মানে জেল খেটেছেন। তো ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর উনি ওইখানকার লোকদের মুখ থেকে জিজ্ঞেস করে যতটুকু শুনেছেন তিনি পুরো ঘটনাটি আমার সাথে শেয়ার করেন। তো যিনি আমাকে ঘটনাটি শেয়ার করেছেন তার নাম হচ্ছে রতন। আমি সরাসরি ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আমি যেহেতু আগে বলছি এটা বাংলাদেশের কোনো একটি জেলখানার ঘটনা। তো জেলখানায় একটি ভবন ছিল, আমি ভবনের নামটি বলি, সেটা হচ্ছে একটা মনিহার ভবন। তো উনি ওই ভবনেরই কোনো একটা ফ্লোরে ছিলেন এবং কোনো একটা সেলে ছিলেন। তো ওনাদের সেলটার মধ্যে অনেকগুলো লোক একসাথে গাদাগাদি করে থাকতো। তো রুমটার ভিতরে টয়লেট ছিল। তো একদিন রাতে ওনার টয়লেট আসার পর তো উনি টয়লেটে যান ওনার রুম থেকে। তো ওনাদের যে ওই সেলটার মধ্যে সিস্টেমটা এরকম ছিল যে ফ্লোরটার সাথে যে ওয়ালটা আছে মানে সেটার কানেকশনটার মাঝখানে 3-4 ইঞ্চের মতো একটা গ্যাপ থাকতো, এবং এই গ্যাপটা দিয়ে সে ফ্লোরের যত আবর্জনা ছিল সেগুলোকে মানে নিচে মানে ফেলা হতো, এবং পুরো বিল্ডিং এর প্রতিটা ফ্লোরের ময়লাগুলো নিচে একটা জায়গায় গিয়ে জমে থাকতো। তো উনি টয়লেটে যায়, তো টয়লেট করার পর উনি ঠিক টয়লেটটার সাথে একটা জানালা ছিল, তো সেই জানালা দিয়ে উনি তার কৌতূহল বশত একটু নিচে তাকায়। তো সেই জানালাটা ছিল আলো বাতাস আসার জন্য সেই সেলটার মধ্যে। তো উনি তাকিয়ে লক্ষ্য করলেন যে একটা মহিলা আর একটা বাচ্চা ময়লাটা বসে আছে সেই ময়লার স্তূপের সামনে, এবং তার সাথে একটি ছোট্ট একটি বাচ্চা, এবং বাচ্চাটি ছিল ধবধবে মানে সাদা, এবং বাচ্চাটি দাঁড়িয়ে আছে এবং মহিলাটি হাত দিয়ে সেই আবর্জনার স্তূপের মধ্যে কি জানি খুঁজছে, এবং কিছু একটা সে মুখে খাচ্ছে, এবং সাউন্ডটা অনেকটা হাস যেরকম খাওয়ার সময় যেরকম সাউন্ড হয় ওই রকম। তো যেহেতু রাত অনেক ছিল উনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন শব্দগুলো, তো উনি আর এটাকে প্যারানর্মাল কিছু ভাবেনি। উনি ওই ওইখান থেকেই জিজ্ঞেস করে যে আপনি এত রাতে বাইরে কি করতেছেন, আপনি আপনার সেলে এখনো যান নাই কেন, আর আপনি যে জাননি আপনাকে তো যে জেলার বা ওখানে মিয়া সাহেব বলে, তো উনি দেখলে তো আপনাকে টর্চার করবে, আপনি চলে যান। তো এটাও নয় বলার পর ওই মহিলাটা আর বাচ্চাটা একসাথে নিচের থেকে ওনার দিকে তাকিয়েছিল। তো বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর উনি একটু ভয় পেয়ে যায় যে এটা তো হওয়ার কথা না। তো উনি তখন আবার একটু রুমের ভিতরে চলে আসে। তো কিছুক্ষণ পর উনি আবার সেখানটা যায় দেখার জন্য, এবং সেকেন্ড টাইম যখন রাসেল ভাই উনি যায় সে জায়গাটায় সে টয়লেটের কাছে, তো উনি সেখানে গিয়ে দেখেন যে ওই মহিলাটা ময়লা থেকে কি জানি বের করে খাচ্ছে, এবং যে বাচ্চাটা তার সাথে দাঁড়িয়ে আছে তার পাটা ছিল উল্টো, এবং তার হাতে কি কিছু একটা খাবার এবং সেও খাচ্ছে, এবং তাদের দুজনেরই শব্দ হচ্ছিল হাস খাবার সময় যেরকম সাউন্ড হয় সেরকম। তো এটা দেখার পর রাসেল ভাই উনি অনেকটা ভয় পেয়ে যান, উনি এসে শুয়ে পড়েন। তো পরের দিন সকালবেলা উনি ওনার সেলে আরো যারা ছিল কয়েদি ছিল তাদের সাথে ঘটনাটা শেয়ার করে, তার মধ্যে অনেকে বিলিভ করে অনেকে বিলিভ করে না। তো তখন উনি ওনাদের যে জেলার সাহেব বা মিয়া সাহেব যিনি থাকেন ওনাদের বিল্ডিং এর, তো তার কাছে ঘটনাটি শেয়ার করে। তো উনি প্রথমে ওনাকে কিছু বলতে চায়নি, উনি বলে যে না এরকম তো কোনো কিছু না। তারপর অনেক জোর করার পর উনি বলে যে ঠিক আছে তোমরা যখন টয়লেটে যাও ওই দিকে তাকাও কেন। দন বলে যে উনি বলে যে আচ্ছা কি সমস্যা, আমি এটা দেখলাম উনি এর মধ্যে মানে শুনতে পারে যে ওই বিল্ডিং এর অনেকেই নাকি এই মহিলাটা আর এই বাচ্চাটাকে সেখানে দেখেছে। তো তখন ওই মিয়া সাহেব তাদেরকে বলে যে অনেক আগে থেকে রাসেল ভাই যেখানটা ওই ময়লা স্তূপ গুলো, তো সেখানে নাকি একটা মহিলা আর একটা বাচ্চার ওয়ালটার মধ্যে ছায়া দেখা যায়, এবং এটা রাসেল ভাই নাকি ওই বিল্ডিং এর যারা কয়েদি ছিল মোটামুটি সবাই এক্সপিরিয়েন্স করছে। ব্যাপারটা ছিল কেউ ওয়ালটার সামনে নেই, বাট দুইটা মানুষের ছায়া অলওয়েজ দেখা যেত সেখানে। এই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি আমার কাছে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলোর কিছু পড়ে ফেলতে চাই। আমাদেরকে শিহাব সবুজ রাজবাড়ি থেকে SMS করেছেন, SMS করেছেন মাসুদ, এবং SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আখি সাইদ, সাজিদ নারায়ণগঞ্জ থেকে, আমাদের DM সুমন SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তানভীর জুই ধানমন্ডি থেকে, এবং তিনি বলছেন যে ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আমাদেরকে ইভানা SMS করেছেন বরিশাল থেকে, DJ রাজ আমাদের SMS করেছেন নিশান নাটোর থেকে, এছাড়া আমাদের পাপড়ি SMS করেছেন ভূতের গলি থেকে, আমাদেরকে কিলার আকাশ SMS করেছেন আমাদেরকে লিকু উত্তরা থেকে, আমাদেরকে এছাড়াও সাব্বির SMS করেছেন মগবাজার থেকে, এবং তিনি এবারের এই যে 2013 সাল সেটাকে অলরেডি তিনি বিদায় জানাচ্ছেন, এবং তিনি বলছেন যে বাই বাই 13 এবং 14 জন্য তিনি ওয়েট করছেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রিজন অনিক বাগেরহাট থেকে, আমাদেরকে অজিত ঢাকা থেকে SMS করেছেন সোহেল হাতিরপুল থেকে, ইয়াসির আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মোহাম্মদ রিল আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি তারিকুল, এছাড়াও জ্যাক আমাদের সিলেট থেকে SMS করেছেন, নয়ন আমাদেরকে SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি আনোয়ার SMS করেছেন, আমাদের সজল এবং সাকিব, এছাড়াও ইয়াসির আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সজন ময়মন সিং থেকে, এছাড়াও সিয়াম এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে রাজু, এবং এছাড়াও রিদওয়ান দেখতে পাচ্ছি এসএমএস করেছেন আমাদেরকে জুনায়েদ, এসএমএস করেছেন ফার্স্ট ভূত এফ এম অব দিস ইয়ার তিনি শুনছেন, এবং তিনি আচ্ছা লাস্ট ভূত এফ এম তিনি তাই লিখেছেন যে এই বছরের, এবং সো তিনি ওয়েট করছেন 2014 সালের ভূত এফ এম এর জন্য। স্নেহা আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, মেহেদি আমাদের এসএমএস করছেন, এসএমএস করছেন মাহিম, এছাড়াও সাব্বির আমাদেরকে এসএমএস করছেন, মাসুক টাঙ্গাইল থেকে আমাদের এসএমএস করছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আহসান, এছাড়াও কথা ধানমন্ডি থেকে এসএমএস করছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি জানতে হবে আপনাকে, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম @radioforti.fm। আমি পরাংশটুকু বলে দিচ্ছি, ফার্স্ট যে অংশটুকু সেটা স্পেলিং বলে দিই, ভূত এফ এম অর্থাৎ BHOOTFM @radioforti.fm। এখানে যদি আপনার, আমি অনেকের কাছে শুনছি যে অ্যাড্রেসটা ভুল করছেন, না অ্যাড্রেসটা ভুল করার কোনো কারণে আমি বারবার করেই আমি এই ইমেল অ্যাড্রেসটি বলে দিই, সুতরাং আমার মনে হয় যে ভুল হওয়ার কোনো কারণই নেই। আমাদের ছোট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে এবং তারপরে আমরা আবারও ফিরে আসবো, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সব সময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল, এবং এটি এই বছরের অর্থাৎ 2013 সালের শেষ ভূত এফ এম। আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আমার সাথে রয়েছে আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাত 1:32, আমরা চলে যাব আমাদের আরো একজন নতুন অতিথির কাছে, শুনে নেব তার ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং জানাবেন কোথা থেকে এসেছেন।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আই এম সাদুল ইসলাম, কামিং ফ্রম গুলশান।
ওকে, আমরা ঘটনা চলে
স্টোরিটা শুরু করতে চাই। তো আমার স্টোরিটা হলো এরকম যে আমাদের পুরনো বাড়ি, মানে যে বাড়িতে আমরা আগে বসত করতাম, এখন আর থাকা হয় না, ওই বাড়িটায় যখন আমাদের মানে দাদারা, দাদার বাবারা যখন থাকতেন, তখন তখনকার সময়ে আর কি ওই এলাকাটায় খুব কম জনবসতি ছিল। জনবসতি থাকার কারণে যে জায়গা দিয়ে থাকে ওইখানে অনেকজন লোক থাকত। তো আমাদের বাড়িটা ছিল এমন যে আমাদের বাড়িতে প্রায় 5টা জয়েন্ট ফ্যামিলি, তো এদের মেম্বার টোটালি 30 জনের মতো, যেহেতু জয়েন্ট ফ্যামিলি মেম্বার একটু বেশি হবে। তো ওই বাসার যারা পুরুষ কর্মকর্তা ছিল তারা প্রতিদিন সকালেই বের হয়ে যেত কর্মে, যার যার নিজ কর্মে বের হয়ে যেত, বাসায় থাকত মহিলারা। তো এক পর্যায়ে একজন কাজে যাওয়া হয় না, তো হঠাৎ করে সে মারা যায়, আনফর্চুনেটলি যে কোনো কারণে সে মারা যায়। মারা যাওয়ার এক পর্যায়ে তাকে, তার দুপুরের দিকে মারা যায়, তো বাকি যে মেম্বারগুলি তাদের খবর দেওয়ার জন্য লোক পাঠানো হয়, তারা আস্তে আস্তে বিকাল হয়ে যায় এবং তারা এসে ডিসিশন করে যে এরে সন্ধ্যার আগে মাটি দিতে হবে। তো মাটি দেওয়ার জন্য কাফনের কাপড় আনতে যাওয়ার জন্য একজন লোক, উনি বলে যে তোমরা এইদিকে ম্যানেজ করো, আমি কাফনের কাপড়টা নিয়ে আসি। তো উনি যখন কাফনের কাপড় নিয়ে আসতে যাবে, তো অনেক আগের যেহেতু ঘটনা, সেহেতু ওনাকে একা যেতে দেওয়া হয় না, বলা হয় যে তুমি আরো 2-3 নিয়ে যাও, তো পথে তোমার কোনো প্রবলেম হতে পারে। তো 2-3 নিল এবং তারা ডাকাত টার্গেট করে, ডাকাতদের জন্য আর কি ঢাল এবং একটা তরবারি এবং একটা বর্ষা, তিনজনে 3 অস্ত্র নিয়ে গেল। তো গেল ঠিক মতোই, যখন ফিরতেছিল ভাইয়া, ওরা যখন আমাদের বাড়ি থেকে বাজারটার দূরত্ব হলো 2 কিলো, তো উনি যখন ফিরতেছিল মিডল পর্যায়ে এসে একটা দিঘি, তো ওই দিঘিটার মিডল পর্যায়ে এসে দেখতে পেলেন যে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার উচ্চতা হবে প্রায় 10-12 ফিট, এক স্বাস্থ্যবান, রাস্তার দুই পাশে 2টা পাও দিয়ে তাকে বেরিকেট দিয়ে আটকানো হয়েছে। আটকানো হওয়ার এক পর্যায়ে তারা দূর থেকে দেখে পুরো ক্লিয়ার হতে পারেনি, বিদায় তারা সামনে আসে, সামনে এসে দেখতে পায় যে আসলে এটা একটা বডি, তার কোনো মাথা ছিল না, আর ঘাড়ের উপর দিয়া ভাইয়া রক্ত পড়তেছিল, একদম তাজা রক্ত। তো কেমন যেন একটা আওয়াজ শুনতে পেল, তার আবিষ্কার করলো যে আওয়াজটা কোথা থেকে আসে। তার আবিষ্কার করলো ওর পায়ের কাছে ওর মাথাটা পড়ে আছে, মাথা দিয়ে কথা বেরোচ্ছে। কথাগুলো বলতেছিল এই যে, তোরা কই যাস, যাকে তোরা দাফন দিবি সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, অনেক মিসবিহেভ করছে, এরে তোরা দাফন দিতে পারবি না, এরে আমার কাছে দিয়ে যেতে হবে। তো ওদের সাথে বার্গেটিং শুরু হয়, এক পর্যায়ে বলা হয় যে তুই এর দাফন করতে পারবি না, এটা আমাদের কাছে দিতে হবে। তো এমন সময় ভাইয়া যে ওদের মধ্যে একজন সাহসী ছিল, তো ও তরবারি বের করে বলে তুই যাবি নাকি তোর আজকে এখানে শেষ হবে। তো ও একটু বলে যে তুই আসলে আমার কিছুই করতে পারবি না, অন্যথায় তোর লাইফের তোর বংশ নির্বংশ করে দেব। তো ভাইয়া এইভাবে অনেক কথা কাটাকাটির পরে ওরা চলে আসে, চলে এসে অনেক বাধার সম্মুখীন হয়। তারপরেও ওদের টার্গেট একে মাটি দিতেই হবে, যে করে হোক আজকে রাতের মধ্যে মাটি দিতে হবে। তো আস্তে আস্তে প্রায় 8-9 বাজে, 8-9 বাজলে ওরা 2 ঘন্টার মধ্যে পুরো দাফনের জন্য প্রস্তুত। প্রায় যখন 11 বাজে তখন তার জানাজা শেষে নিয়ে যাওয়া হয়। যখন মাটিতে রাখা হয় ভাইয়া, প্রচুর পরিমাণে ঝড় শুরু হয় ভাইয়া, ব্যাপক ঝড়, যেটা আসলে বোঝানোর মতো না শুধু ওই বাড়িটায়। যখন ঝড় শুরু হয় তখন আশেপাশের গাছগুলো ভেঙে চুরে তছনছ বানিয়ে ফেলে। তো ধ্বংসস্তূপ গুলো এখনো নাই যদিও, অনেকদিন পর্যন্ত ছিল। পরে যেকোনো ক্রমে ওরা তিনজন, যে তিনজন ছিল ওরা তিনজন তো জানে যে বিষয়টি কি হইতেছে, এদের সাথে কি ঘটতেছে। তো ওরা দাফন তাড়াতাড়ি করে যার যার মতো ঘরে চলে যায়। তো ঘরে চলে যাওয়ার 3 দিন পরে যে তরবারি বের করছিল ভাইয়া, তার যে ছোট ছেলেটা মারা যায়। তো মারা গেলে তার মনের মধ্যে একটা শঙ্কা জাগে যে ওই যে তাকে থ্রেট করা হয়েছিল যে তোর বংশ নির্বংশ করে দিব। এরপর শুরু হলো ভাইয়া অন্য কাহিনী, সেটা হলো ওই বাড়ির উপর বিভিন্ন সময় রাতের বিভিন্ন টাইমে এসে টর্চার শুরু হত। তো এমন এক পর্যায়ে দেখা যেত যে খুব রাতে ওদের ঘরের উপর তার ইট, তারপর অনেক বড় বড় গাছের ডাল, এগুলো ধরে মানে ফিকে মরত। তো এমন সময় ভাইয়া এর মধ্যে 15-20 দিনের মধ্যে ওই বাড়ির প্রায় 5-6 জন মানুষ মারা যায়। এর মধ্যে দেখা যায় 3 মাসের ভিতরে প্রায় 25 জন মানুষ মারা যায় ভাইয়া। এখানে একদম মানে ওই বাড়িতে মানুষ মরাটা ছিল একদম স্বাভাবিক, আর এত ঘন ঘন যেহেতু মানুষ মারা যায়, সেহেতু মানুষগুলোর দেহগুলা বাড়ির পাশেপাশে মানে নির্দিষ্ট কোনো স্থানে না রেখে আশেপাশে কোনো এক জায়গায় পুঁতে ফেলা হয়। তো যে কবরটা দেওয়ার জন্য এই কাহিনী, ওই কবরে মাঝে মাঝে দেখা যেত ফুল আসে, মাঝে মাঝে দেখা যেত বিড়াল, মাঝে মাঝে কুকুর দেখা যেত, অনেক ডাক শোনা যেত বিভিন্ন রকমের। তো ভাইয়া এমন সময় ওরা যে তিনজন আর কি ইয়া করছিল, যে তিনজন যে ওদের সাথে তর্ক বিতর্ক করছিল, ওই তিনজনের মধ্যে একজন ওই বাড়ি ছেড়ে চলে যায়, সেটা হলো আমাদের বাড়ি থেকে 2-2.5 কিলোমিটার ভিতরে চলে যায়। হ্যাঁ, চলে যাওয়ার এক পর্যায়ে যখন যে দ্বিতীয় হলো যে লোকটা, তিনিও চলে যায় প্রায় 1.5 কিলোমিটার দূরে চলে যায়, আর যে তৃতীয় লোকটা ও থাকে, থেকে যাওয়ার এক পর্যায়ে দেখা যাইতেছে তার ঘরের উপর হামলা, তার ছোট মেয়েরে মেরে ফেলে এবং তার ওয়াইফকে মেরে ফেলে, যদিও পরে সে বিয়ে করে। তো এমন টর্চার দেখে সে করে কি ওই মানে ওদের যে ভবন মানে বাসাটা ছিল, ওই বাসা থেকে প্রায় 200-250 মিটার দূরে আলাদা একটা বাসা করে। তো ওই বাসা করার 3 দিনের মাথায় ভাইয়া ওই বাসা আক্রমণ শুরু করে। তো এক পর্যায়ে তাকে স্বপ্নে দেখায় যে তুই যতই দূরে যাস এই বাড়ির সাথে রিলেটেড কেউ আসতে পারবি না, তোরা আমার আশা পূরণ করস নাই, তোদের বংশ নির্বংশ করে দিব। তো এই ব্যাপারটা নিয়ে আমাদের এক মৌলানার সাথে আলাপ করার পর বলতেছে তুমি এখানে মানে ওই বাড়ি থেকে জয়েন্টটা বিচ্ছিন্ন করতে হবে, সংযোগটা বিচ্ছিন্ন করার জন্য মাঝে একটা খালের মতো কাটা হয়, সেটা প্রায় 5 মিটার গভীর, অনেক অনেক চওড়া। তো ডিস্টেন্সটা রাখার জন্য অনেক বড় একটা খাল কাটা হয় এবং ওই খালের ওই পারে কেউ এখনো যায় না, আর ওইখানে এখনো অনেক অনেক ধরনের ডাক শোনা যায় ভাইয়া।
এটা কোথাকার ঘটনা? এটা ভাইয়া
এটা বরিশালের আগলজারা থানার।
ওকে, আমরা আশা করবো যে সেই জায়গার মানুষ যারা শুনছেন তারা সবাই এই ঘটনাটা জানেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরবর্তী ঘটনা যাবো, হাতে আসলে সময় বেশ কম, এবং আমাদের আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে আমরা শোনাতে পারবো। ইন দ্য মিন টাইম আমি কিছু প্রস্তুতির মাঝখানে আমি কিছু SMS পড়ে ফেলি। লাকি আমাদের মুন্সিগঞ্জ থেকে SMS করছেন, SMS করছেন পিউল, SMS করছেন হিল্লুল আমাদেরকে জামালপুর থেকে, এছাড়াও MV শান্ত আমাদের SMS করছেন নরসিংদী থেকে, হৃদয় নরসিংদী থেকে, ঝুমু টেকনাফ থেকে, রাফা চট্টগ্রাম থেকে, এবং আচ্ছা ঝুমুর কিন্তু আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, এবং টেকনাফ থেকে আমার যত মনে পড়ে এটা বোধ হয় প্রথম SMS। আমাদেরকে রাজবীর SMS করেছেন ওয়ারি থেকে, আমাদেরকে সীমা তিশা তারা SMS করেছেন, SMS করেছেন DJ পিয়াস সীমান্ত রাজশাহী থেকে, রিজন বাগেরহাট থেকে, মেহেদি জালাল আহমেদ সারা চিটাগং থেকে, চঞ্চল তুষার সাকিব টেন্ডুলকার SMS করছেন আমাদেরকে, ফাহিম শোভন সাদিয়া জিঞ্জিরা থেকে, সিমলা SMS করছেন আমাদেরকে, অনেকদিন পর তিনি FM শুনছেন, ওয়েলকাম ব্যাক। আমাদেরকে মফিদুল ইসলাম SMS করছেন ময়মনসিংহ থেকে, বুলেট আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে আশার, SMS করেছেন আমাদেরকে মোহাম্মদ সুমন, এছাড়াও নাইম সিলেট থেকে SMS করেছেন, SMS করেছেন মাসুক, SMS করেছেন তন্নি ইথিনা, এছাড়াও আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমি রাজা আছি আবারও দিনারের কাছে।
ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আবারও। রাসেল ভাই আমি এখন ছোট একটা ঘটনা শেয়ার করতেছি, এই ঘটনাটা আমি শুনেছি নূর ইসলাম আঙ্কেলের মুখ থেকে। তোনার মুখ থেকে ঘটনাটা হচ্ছে এরকম যে ঘটনাটি ঢাকা মেডিকেল কলেজকে নিয়ে। তো এটা আজ থেকে প্রায় 25 or 30 years আগো। তো এখন যে ঢাকা মেডিকেলের যে বই বিভাগে যে গেটটা আছে তখন এই গেটটাকে মেইন গেট হিসেবে ব্যবহার করা হতো। তো ঘটনাটি সেই জায়গারই একজন রবি নামে এক লোককে নিয়ে, তাকে সবাই রবি ডোম নামে চিনত। তো ঢাকা মেডিকেলে যারা পুরনো স্টাফ আছে তারা অবশ্যই তাকে চিনবেন। তো ঘটনাটি ঘটে ওনার মেয়ের সাথে। তো একদিন হয় এমন যে রবি ডোম উনি হাসপাতালের ভিতরেই থাকতেন, যেহেতু ওনার কোনো কাজ ছিল না মর্গে, তখন কোনো কাজ না থাকায় উনি এক ফ্রেন্ডের সাথে বসে হাসপাতালের ভিতরেই গল্প করছিলেন। তো গল্প করার এক ফাঁকে রবি ডোম যিনি, উনি ওনার মেয়েকে বলে যে ওই বইয়ের বিভাগ, এখনকার যে বইয়ের বিভাগে যে গেটটা, এটা তখন মেইন গেটটা ছিল, তখন উনি বলে যে ওই গেটে ওইখানে গিয়ে কিছু পুরি নিয়ে আসতে, ভাজা পুরি নিয়ে আসতে। তো ওনার মেয়ে চলে যায়, তো যেহেতু ছোট মানুষ ও এসে মানে বাইরে এসে খেলতে থাকে, তো ও ভুলে যায় যে পুরি নিয়ে যাওয়ার কথা। তো আসলে বলে দেই যে তখন উনি যেখানটা বসা ছিলেন সেখান থেকে মেইন রোড দিয়ে এই গেটটায় আসা যায়, এবং আরেকটা হচ্ছিল ওয়ার্ডের ভিতর দিয়ে আসা যায়, এবং ওয়ার্ডের ভিতর দিয়ে আসলে খুব শর্টকাট হয়। তো রবি ডোমের মেয়ে বাইরে এসে খেলতে খেলতে সন্ধ্যায় তার মনে পড়ে যে তাকে যে পুরি কিনতে হবে, তখন সে তাড়াহুড়ো করে পুরি কিনে, যখন সে দেখেছে যে তার অলরেডি অনেক লেট হয়ে গেছে, তখন সে মেইন রোড দিয়ে না গিয়ে সে ওয়ার্ডের ভিতর দিয়ে চলে যায়। তো ওয়ার্ডের ভিতরে যাওয়ার সময় সে দেখে, তো একটা ওয়ার্ডের ভিতরে সে দেখে যে ওই ওয়ার্ডটার মধ্যে তেমন একটা আলো ছিল না, কজ ওইখানে কোনো পেশেন্ট ছিল না তখন। তো সে দেখে যে একটা বেডের উপর একজন মহিলা বসে একটা বাচ্চা শেপের কিছু কামড়িয়ে খাচ্ছে। এটা রবি ডোমের মেয়ে দেখে, সেখানে দেখে সে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। তো যেহেতু তার একটা ওয়ার্ডের পরে ওই মেয়েটার বাবা যিনি রবি ডোম উনি বসা ছিলেন, তো উনি সেখান থেকে দৌড় দিয়ে এসে দেখে যে ওনার মেয়ে এরকম পুরি টুরি সব ফেলে দিয়ে সেন্সলেস অবস্থায় পড়ে আছে সেখানে। তো উনি তখন তাকে ধরে নিয়ে বাসা নিয়ে যায়। তো বাসা নিয়ে যাওয়ার পর তার সেন্স ফেরার পর তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল। তখন রাসেল ভাই তার মেয়ে তার সাথে শেয়ার করে যে সে যখন পুরি নিয়ে আসতেছিল তখন সে দেখে যে বেডের উপর একজন মহিলা বসে একটা বাচ্চা সে প্রাকৃতির কিছু কামড়িয়ে খাচ্ছে, এবং তার মুখ ভর্তি মানে টকটকে লাল রক্ত তার মুখে লেগে আছে। তো এটা যখন শুনে রবি ডোম তখন সে অনেক কান্নাকাটি শুরু করে দেয়, এবং যেটা রবি ডোম তাদেরকে বলে যে ওইরকম জিনিস এর আগে ওনাকে অনেকে সেখানে দেখছে, এবং যারাই রাসেল ভাই দেখছে মোটামুটি প্রায় 3 দিন কি 4 দিন জ্বরে ভুগে সবাই মারা যায়। তো এটা যখন রবি ডোম তার মেয়ের মুখ থেকে শুনে তখন সে অনেক কান্নাকাটি শুরু করে দেয়, এবং রাসেল ভাই সবার মতো তার মেয়েরও সেম তখন থেকে জ্বর শুরু হয়, এবং জ্বরটা ছিল ঠিক 3 কি 4 দিন, এবং 3-4 দিনের মাথায় তার মেয়েটা মারা যায়। এবং রাসেল ভাই এই ছিল আমার ঘটনা।
আমরা আশা করব যে এই ঘটনাটা যারা পুরনো যারা আছেন সেই অঞ্চলের মানুষ তারা নিশ্চয়ই ঘটনাটি জানেন। রিজন বাগেরহাট থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে 29 তারিখ রেজাল্ট দিবে। আমি দোয়া করি যে আপনাদের সবকিছু যেন ঠিকঠাক ভাবে হয় এবং আপনারা আশা করছি যেন আপনারা যে প্রত্যাশা করছেন যেরকম রেজাল্টের তা মানে সেরকম একটা রেজাল্ট যেন আপনাদের হয়। মেহেদি আমাদের এস এম এস করেছেন আমাদেরকে জালাল আহমেদ, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি চঞ্চল তুষা, আচ্ছা এস এম এস গুলো আমি পড়েছি, তন্নি মিরপুর 6 থেকে আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলেছেন যে এটা আমার লাস্ট এস এম এস। মাসুক আমাদের এস এম এস করেছেন টাঙ্গাইল থেকে, দ্য স্টোরি ওয়াজ নাইস আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আশার আমাদের এস এম এস করেছেন আমাদেরকে মোহাম্মদ সুমন আকান্ত নেত্রকোনা থেকে আমাদেরকে এস এম এস করেছেন। এছাড়া আমাদেরকে নাইম সিলেট থেকে এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। আজকে রাত্রেবেলায় আর এস এম এস পড়া হচ্ছে না, আমরা আপাতত আজকে রাতের বেলা এখানেই শেষ করতে হচ্ছে আমাদের এই এপিসোডটি এবং নতুন একটা বছর আসছে, এই বছরটা তো মোটামুটি আর মাত্র কয়েকটা দিন রয়েছে এবং আশা করছি যে নতুন যে বছরটি আসছে আপনারা অনেকেই লিখেছেন, আমি অনেকের এস এম এস পড়তে পারলাম না, অনেকেই এস এম এস এর মধ্যে লিখেছেন যে এই বছরটা তেমন যেরকম চেয়েছিলেন সেরকম যায়নি, অনেক না পাওয়া ছিল, অনেক ব্যর্থতা ছিল, অনেক কিছুই ছিল, অনেক দুঃখ কষ্টের কথা অনেকে লিখেছেন এবং খুব ছোট্ট করে যতটুকু এস এম এস এ লেখা যায়। তো আমার যেটা মনে হয় যে যদি আপনাদের সত্যিই মনে হয়ে থাকে যে এটা 13 ছিল বলে এই বছরের সাথে এটা আনলাকি একটা 13 সাল অর্থাৎ এটা একটা আনলাকি একটা বছর গেছে, তাহলে আমার যেটা মনে হয় যে আগামী বছরটা আপনাদের জন্য তাহলে একদম পরিপূর্ণভাবে অনেক ভালো হয়ে আসবে সেটাই আশা করব এবং সেটার প্রত্যাশাও করি। যারা 2014 সালের জন্য অধীর অপেক্ষা করছেন তাদের জন্য রইল অনেক 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 শুভকামনা। অনেক স্টুডেন্ট রয়েছেন যাদের সামনে পরীক্ষা, যাদের এক্সাম এবং তারাও অনেকেই বলেছেন যে দোয়া করতে, আমরা সবাই চাই যে তারা অনেক ভালো করুক এবং অনেক মানে যে যেভাবে চাচ্ছেন আগামী বছরটা কাটাতে সেভাবেই কাটুক তার আগামী বছর এবং তার চেয়ে দরকার হলে আরো বেশি সুন্দর কাটুক, অবশ্যই খারাপ না। আমরা সুন্দর সময়ের প্রত্যাশা করি, আমরা আশা করি যে আমাদের ভেতরের যে কষ্ট, আমাদের ভেতরের যে না পাওয়া, আমাদের ভেতরের যে অনেক মানে কি বলবো যে আমাদের যে সমস্ত প্রত্যাশা সেই প্রত্যাশাগুলো মানে পরিপূর্ণতা পাক, আমাদের যে সমস্ত দুঃখ কষ্ট সেগুলো আমরা একদম পুরোপুরি ভুলে যাই। নতুন একটা বছরকে আসুন আমরা সবাই স্বাগত জানাই এবং নতুন বছরের ভূত এফএম আরো বেশি জমজমাট হবে সেই প্রত্যাশা করি এবং আপনাদের কাছেই মানে পুরোপুরি নির্ভর করছে আপনার উপরে, এটা আপনাদের সেই ঘটনা পাঠানো ঘটনার উপরে। সুতরাং আমরা চাইব যে আপনারা আরো দারুণ দারুণ সব ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে এবং আমাদের আরো একবার যাবার আগে জানিয়ে দিতে চাই আমাদের ইমেল অ্যাড্রেসটি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে জানা সেরা ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আর আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ঘটনাটি রেকর্ড করে পাঠাতে হবে, যারা দেশে রয়েছেন যারা ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠছেন তারা অবশ্যই শুরুতে উল্লেখ করবেন যে এই ঘটনাটি আপনি কি স্টুডিওতে এসে শোনাতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। ঘড়িতে সময় রাতে 1:48 আজকে বিদায় নিতে হবে এবং মানে বিদায় নিতে খারাপও লাগছে যেহেতু 13 সালের শেষ এপিসোড আজকে, বাট আবার ভালো লাগছে যে 14 সালে আমরা নতুনভাবে আবার শুরু করব। সুতরাং একটা মানে আপনাদেরকে অগ্রিম ইংরেজি নববর্ষের অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি এতক্ষণ ধরে আমরা যারা ভয় পেলাম সবাই মিলে তাদের বাকি রাতটা অনেক বেশি ভালো কাটবে। আপনাদের জন্য আমার প্লেলিস্টে এই মুহূর্তে একটা সেরকম গানও রেখে দিয়েছি, আশা করছি যে আপনাদের নতুন বছর অনেক বেশি ভালো কাটবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তিতে থাকবেন এবং যেতে যেতে প্লে করছি ফরসেকেন বাই ড্রিম থিয়েটার, চলুন শুনে আসি গানটি। টাটা আজকের মতো।